This track was downloaded from FusionBD.com.
Boot FM. The night comes alive with Gramophone.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিরা। ঘড়িতে সময় রাত 11:59 এবং শুরু হয়ে গেল ভূত এফ এম। আপনারা সবাই জানেন যে দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণফোন। ভূত এফ এম এখন আরও বেশি অন্যরকম উইথ গ্রামীণফোন, এবং আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে আমরা আপনাদের নিয়ে যেতে চাই বহুদূর। অলরাইট, আমরা শুরুতে জানিয়ে দিই যে কিভাবে আমাদের এসএমএস করতে হবে। আমাদের এসএমএস করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। যদি আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, উইচ ইজ bhootfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের ফেসবুকে আজকের অতিথিদের পোস্ট রয়েছে, সেই পোস্টে যদি আপনারা দেখতে চান বা আপনারা সেখানে যদি যে আপনারা কমেন্ট করতে চান বা সেই পোস্ট সম্পর্কে যদি জানতে চান, তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি সরাসরি চলে যেতে পারেন আমার যে পেজটা রয়েছে সেখানে, www.facebook.com/bhootfm.russell, অথবা চলে যেতে পারেন www.facebook.com/radio.foorti। এই দুটো পেজে গিয়েই আপনি দেখতে পারবেন আমাদের কোন ঘটনা ভালো লাগছে, কোন ঘটনা খারাপ লাগছে, সেগুলো আপনারা জানাতে পারেন। এবং আশা করব যে অন্য সব দিনের মতো আজকেও আপনাদের প্রচুর আনন্দ দিতে পারব, এবং আপনাদের সহযোগিতা কামনা করছি, আশা করছি পুরোটা সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমি এখন শুরুতেই আপনাদের পরিচয় করে দিতে যাচ্ছি আমাদের আজকের যে প্রথম অতিথি রয়েছেন তার সাথে, এবং তিনি ঢাকারই বাসিন্দা, ঢাকা থেকে এসেছেন, এবং আমি তার সম্পর্কে অলরেডি ফেসবুকে আপনারা দেখেছেন যে লিখেওছি। তিনি একসাথে শুধুমাত্র যে ঘটনা নিয়ে এসেছেন তাই না, তার বেশ কিছু অভিজ্ঞতা আছে যেগুলো তিনি শেয়ার করবেন, এবং তিনি মানে নিজে মেডিটেশন করতে পারেন, এবং তিনি বলছিলেন তিনি এছাড়াও তিনি প্ল্যানচেটের মতো জিনিসপত্র এগুলোও তিনি করতে পারেন, এবং সেই সাথে তার বেশ কিছু জমজমাট ঘটনা আছে। তার ঘটনাটা তিনি বলছিলেন যে ঘটনার কোনো শেষ নেই। তো আমি প্রথমেই যেতে চাই তার কাছে, এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন। এবং আপনি,
আমার নাম হচ্ছে শেখ মোহাম্মদ নাজমুল হাসান, আমি উত্তরা থেকে এসেছি আর কি। উত্তরায় থাকি।
উত্তরায় থাকেন?
জি জি।
ওকে, আমরা আপনার ঘটনায় চলে যাই। যে ঘটনা দিয়ে শুরু করব সেটা কোথাকার ঘটনা, এটা কি উত্তরার ঘটনা দিয়ে শুরু করব?
ঘটনা আপনার এটা মালিবাগের ঘটনা,
আমরা শুনি তা
মালিবাগ ঘটনা বলি।
জি,
এটা মোস্ট প্রবলি আপনার এটা 85-86 সাল হবে আর কি।
জি,
তখন যেখানে আমরা থাকতাম মূলত, তো ওইখানে আপনার একজন, আমরা নিচতলায় ছিলাম এবং চারতলায় আপনার এক আপা থাকতেন আমাদের সাথে, তার খুব আন্ডারস্ট্যান্ডিং ছিল আর কি আপনার মতো। তো পরে উনি শান্তিবাগে চলে যায়, তো তারপরে তার একটা ভাগ্না, মানে তার ওয়াইফ হাজব্যান্ডের ইয়ে ভাগ্না, সে আসে জাকির, এবং আমাদের সাথে খুব আন্তরিকতা ছিল। তো একদিন সে বলছে যে মামা, আমি ওই আমেরিকান এম্বাসিতে মানে শেষ ইয়ে নেবে আর কি, ভিসা নেবে, তো আমেরিকান এম্বাসির জন্য আপনি ভোর 4টায় তুলে দিন। তো যাই হোক, আমি কথা দিলাম। তা আমি বললাম ঠিক আছে, তোমাকে আমি ডাকবো, কিন্তু তুমি উঠবো কিনা। তো সেই দিন ওই রাতে যে ঘটনা ঘটলো সেইখানে, সেই দিন দেখি আমাকে কে তুলে দিয়েছে ঠিক খেয়াল নেই, তো আমি রাস্তা বের হয়ে গেছি। তো আপনার বাম দিকে ধর মৌচাক যেতে, ডান দিকে গড় পরে, বাম হাতে আপনার গুলবাগ আর ডান দিকে শান্তিবাগ। ডান দিকে যেই আমি টার্ন নিছি, তখন একটা দেখি যে একটা বাচ্চার কান্না, গগনবেদী কান্নার আওয়াজ। তখন আমি কেন জানি তাড়াতাড়ি জগিং করার মতো দৌড়ার চেষ্টা করি, কিন্তু দৌড়াতে যে যে বাম দিকে ঘুরতে হবে এটা কিন্তু আমার খেয়াল ছিল না।
আচ্ছা,
আর আসলে তখন আমার কিন্তু সেন্স বলতে নাই।
জি,
তারপর সামনে যেয়ে গেছি, ডান দিকে আপনার ওই মালিবাগ মোড়ের দিকে যাবে, বাম সাইডে শান্তিবাগ এখন ওটা আছে, শান্তিবাগে আপনার একটা প্রাইমারি স্কুল। তখন আমি খুঁজে পাই যে হ্যাঁ, একটা মহিলা লম্বা করে, একটু অ্যাবনর্মাল টাইপ, কিন্তু আমার তখন বোঝা যায়নি, ওনার হাত কোলে একটা বাচ্চা, উনিও একটু বড় বড় হচ্ছেন, একটু উঁচু হচ্ছে, মানে লম্বা হচ্ছেন, বাচ্চাটাও বাড়তেছে, বাচ্চাটাও ঘুরে ঘুরে দেখতেছে, উনিও কিন্তু দেখতেছে। তখন আমি বলছি একই একই দেখতেছেন আপনি, বাচ্চাটাকে কান্না থামান, একই আশ্চর্য ব্যাপার। তখন কোথা থেকে যেন তিন চারটা কুকুর চলে আসে, তো কুকুর দেখে আমি ভয় পেয়ে যাই। ভয় পাওয়ার পর তখন আমি কুকুর ইয়ে করতে যাই, ততক্ষণে আমার সেন্স আসে কি রে এটা কি দেখতেছি। তখন দেখছি না, ওনার অন্যরকম মহিলার রূপ, তখন চোখগুলো ঠিক টেনিস বল না আর একটু ছোট হবে আমার দিকে এসে এমনভাবে তাকাচ্ছে, তখন তো আমার জমানটা বন্ধ হয়ে গেছে ভয়, কিন্তু আমি কিছুই করতে পারছি না। তারপর একটা ধাক্কা খাই, কিন্তু অথচ দেখা গেছে রাস্তার মধ্যে ধাক্কা আর কি, কেন জানি ধাক্কা খাই। তারপর আমি বাম সাইডে যেদিকে আসতাম দৌড় দিলাম,
এবং ধাক্কা খাওয়ার মতো নিশ্চয়ই ওখানে
না, ওখানে কিছু ছিল না, কিন্তু কেন জানি আমাকে কে ধাক্কাটা দিছে। এবং আমার আমার অভিজ্ঞতাতে দেখি যে যখনই কোনো আলো আমাকে এ করছে তখন কিন্তু আমার সেন্স আসছে, সেই জন্য কিন্তু একটা আলো আসে। তারপর আমি তারকে দৌড় দিয়ে বাসায় আসি, বাসায় এসে দেখুন 2:10 তখন। এটা আপনার আমার একটা
এটা কত বছর আগের ঘটনা হবে?
এটা 85-86 ঘটনা,
85-86 ঘটনা। আপনি একটা ঘটনা বলছিলেন যে আপনার মা কোন একদিন ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, আমি একটু শুনি তো ঘটনাটা। আপনার
ঘটনাটা হয়তো হচ্ছে এটা এটা তখন কিন্তু এটা আবার উত্তরায় আমার মেজো ভাই হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ছিলেন, এটা অফিসিয়াল কোয়ার্টার ছিল।
আচ্ছা,
হ্যাঁ, আমাদের বাসায় তো খালারা ছিল, বিভিন্ন জায়গায় এই বদলি হয়েছে মেজো বড় ভাইয়ের সাথে। যাই হোক, আমি এই ঘটনায় সরাসরি চলে যাচ্ছি। তো এইটা সেদিন ওই ঘটনা যেদিন ঘটলো সেদিন মাগরিবের নামাজ পড়তেছে, তো এর মধ্যে ইলেকট্রিসিটি চলে গেছে আমার আম্মার ড্রয়িং রুম থেকে। এবং তখন আমার আম্মা ছিলেন, মেজো ভাই ছিলেন, তো ওখানে ড্রয়িং রুম থেকে আমার আম্মা বলতেছে যে বাবা ওই ম্যাচটা আর মোমবাতিটা ফ্রিজে উপরে। তো আমার আম্মার একটা অভ্যাস ছিল কি যে অন্ধকারের মধ্যে উনি কিন্তু দরকারি কোনো জিনিস পেয়ে যেতেন। তো ঠিকই আমি মোমবাতি ম্যাচ পেলাম এবং জ্বালালাম, জ্বালাবার পরে যখন আমি ঘর থেকে বাড়ি হয়েছি অর্থাৎ বাম দিকে ড্রয়িং রুমের দিকে যাবো আমি, তখন দেখি যে না, মনে হচ্ছে যে না আমার মা মনে হয় আমাকে মাস্টার বেডরুমে ডাকতেছে। তখন আমি মাস্টার বেডরুমে ঢুকতে যেয়ে দেখি যে আল্লাহ একই তো, ওখানে আপনার দেওয়ালের সাথে অনেকগুলো সোফা ইয়ে আছে, আলমিরা আছে, তারপর ডান দিকে আপনার বড় একটা ইয়ে আছে, খাট আছে, পালঙ্ক আছে, আর মাঝখানে প্রায় 2.5-3 ফিটে প্যাসেজ আছে যাওয়া আসা করার জন্য। তখন দেখি যে না রে বাবা, মা তো ওখানে নেই, একটা অপরিচিত একটা লোক লম্বা চিকুন মতো বিশাল লম্বা করে, আরো আশ্চর্য হয়ে যায় তার পা কিন্তু দুটা নেই এবং সে আমাকে এসারায় ডাকতেছে। তো আমি বললাম বল তুই কে, তো সে কিছু বলে। তখন লক্ষ্য করলাম যখন আমি ওই কিনারের দিকে চলে আসছি মাথার দিকে ধরেন আপনার খাটের, তখন সে কিন্তু পেছন দিক দিয়ে সরে সরে যাচ্ছে অর্থাৎ বারান্দার দিকে চলে যাচ্ছে। তখন আমার মাথার মধ্যে একটা দুষ্ট বুদ্ধি খেললো যে তাকে আমাকে ধরতে হবে, কিন্তু আশ্চর্য আমি কিন্তু ভয় পাইনি, কিন্তু বুঝে গেছি সে সুপার ন্যাচারাল বা কিছু একটা হবে, মানে ইনহিউম্যান বিং হবে, নট হিউম্যান। তখন করে এক পর্যায়ে খেয়াল করে যে না আমি কিনারে চলেছি, তখন আমি দৌড় দিছি, দৌড় দিছি আর সে আর যেতে পারলো না, তখন তাকে আমি ধরি। কিন্তু আশ্চর্য তখন মোমবাতিটা তো আমার হাতে, তখন আমি তাকে বলতে যে বল তুই কে, তখন দেখি যে সে চোখগুলো বড় করছে এবং গলাটা লম্বা করে ফেলছে এবং বাতাস যেন আসছে তার চুলগুলো উড়ে চলে যাচ্ছে, মানে অর্থাৎ সে দেখাচ্ছে যে আমি এই। তো আমি বললাম যে আমাকে ভয় দেখে লাভ হবে না, আমি কিন্তু উজু অবস্থায় আছি, তুই কিছু করতে পারবি, তবে বলতে হবে তুই কোথা থেকে আসছিস। এইভাবে কয়েক মিনিট হয়েছে ঠিক জানি না, তখন তাকে আমি একটা ঘুষি মারি। তো ঘুষি মারবার পক করে একটা কি যেন একটা সাউন্ড করছে, সাউন্ড করছে আর চোখটা আমার বন্ধ হয়েছে, কিন্তু আমি মারছি খুব জোরে। তারপর আমি আমার কিরে আমি কোথায়, ও মা ডাকতেছিল, তখন দৌড় দিয়ে মায়ের কাছে যাই। মা আমাকে দেখা মাত্র বলে কি বাবা তুই তো দেখি পুরো ভিজে গেছিস। বলে মা একটু গরম লাগে, গরম কোথায়, তখন মানে শীত যায় যায় ভাব আর কি, সম্পূর্ণ ভিজে গেছে এবং এমন লক্ষ্য করলাম যে চুল থেকে পুরা পানি পড়তেছে, মানে সদ্য গোসল করিস। তখন আমি মাকে আর কিছু বলিনি, পরে আমি মাকে বললাম, তখন মা বলে বাবা তোমার এত দরকার কি ছিল, তুমি যখন দেখতেছো এই ঘটনা তুমি বুঝতেও পারলে তখন তাহলে তুই একটু ফিরে আসতিস আমাদের বলতিস। এই ঘটনা ভাই আমি এখনো কিন্তু আপনার রাসেল ভাই ভুলতে পারি না আর কি।
আমি আমি আরেকটা জিনিস আপনার সম্পর্কে বলি, আপনি বলছিলেন আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম যে এত মানুষ আমরা চারপাশে আছি কিন্তু কিছু কিছু মানুষ বুঝতে পারেন যে চারপাশে অস্বাভাবিক কিছু ঘটছে, কিছু মানুষ দেখতে পায়, কিছু মানুষ দেখতে পায় না, কিছু মানুষ সারা জীবন মানে অবিশ্বাস করেছে যে হয়তো এরকম কোনো কিছু নাই, আবার কিছু মানুষের সাথে অহরহ এই ঘটনাটা ঘটছে। তো আপনি খুব চমৎকার কথা বললেন আমাকে, যে আপনি বললেন যে আসলে মানুষের যে সিক্স সেন্স, সেই ষষ্ঠ ইন্দ্রিয় যে ব্যাপারটা, সেটা সেটা দিয়ে কেউ কেউ মানে কারো থাকে প্রখর, কারো হয়তো কেউ হয়তো সেন্স করতে পারে, কেউ হয়তো পারে না, এই ব্যাপারটা আপনি বলছিলেন। এবং আপনার সাথে আমি ছোট ছোট যেহেতু ঘটনা আমি বেশ কয়েকটা ঘটনা একসাথে আপনাদের শোনাচ্ছি। আপনি বলছিলেন সামনে কোরবানির ঈদ আছে, আমি তার আগে একটু বলেছি যে ইলেকট্রিসিটির যে ব্যাপারটা, ইলেকট্রিসিটি তো অহরহ হয়ে যায় এবং ইলেকট্রিসিটির এই ঘটনার সময় আমাদের আমাদের প্রথমেই আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আসলে একটা আলো জ্বালাবার ব্যবস্থা করি, সেটা চার্জার লাইট হোক বা সেটা মোমবাতি হোক বা যাই কিছু হোক, আমরা সেটা খুঁজে বের করি এবং তারপরে সেটা নিয়ে, এবং সেইটা আনতে গিয়ে হঠাৎ করে যদি আপনার এরকম কোনো একজনের সাথে দেখা হয়ে যায় বা হঠাৎ করে আপনি যদি উপলব্ধি করতে পারেন যে আপনার বাসায় যে ভদ্রলোক মানে অপরিচিত একজন ভদ্রলোক বা ভদ্র মহিলাকে দেখা যাচ্ছে যিনি ঠিক আসলে এই পরিবারের সদস্য নন, তাহলে ঠিক এইরকম সাহসিকতা হয়তো সবার পক্ষে দেখানো সম্ভব হবে না, কিন্তু দেখানো সম্ভব হয়েছে ওনার পক্ষে এই কারণেই যে ওনার শুরু থেকেই মানে জীবনের বিভিন্ন পর্যায়ে উনি এইরকম ধরনের অভিজ্ঞতার সম্মুখীন বারবার হয়েছেন। কুরবানি ঈদ সামনে রয়েছে, আপনি বলছেন যে ঈদুল আজহা নিয়ে আপনার একটা ঘটনা আছে,
ঈদুল আজহা কি হয়েছিল? ওই বিল্ডিং এর ঘটনা
জি,
ঈদুল আজহার দিনে হয়েছে কি, ওই বিল্ডিং এ কিন্তু ছাদ থেকে তখনকার সময় আর কি একটা ছেলে পড়ে যায়, ওই যে জাকিরের কথা বললাম তারই ছোট ভাই, পরে লাকিলি সে আছে। তো তখন ওই বাচ্চারা মানে জোরে চিৎকার দিচ্ছে, তখন আমার আম্মা বললো যে বাবা তুই দেখো বাচ্চারা আবার উঠেছে পড়ে যাবে, তুই একটু এগুলো কে কর। তখন আমি আর কেয়ারটেকারকে আর ডাকি না, উপরে দৌড়ে গেছে। যখন আমি ছাদে পাঁচতলা উঠে ছাদে যাব, তখন বাচ্চারা তাড়াতাড়ি দৌড়ে সব বাচ্চারা দেখলাম প্রায় 10-12 বাচ্চা আমার কাছে নেমে চলে যাচ্ছে। তা আমি এই ছাদে কে আছে, ওরা কোনো উত্তর কিন্তু দেয়নি, হ্যাঁ ওরা কিন্তু কোনো উত্তর দিল না। তখন আমি ওই দরজা খুলে ভেতরে যাই, ভেতরে যাওয়ার পরে তো দেখতেছি কোনো বাচ্চাটা চাষে কিনা, কেউ দরজা লাগাই দিল কিনা, এরকম ভাবতেছি। আবার ভাবতেছি যে দরজা লাগাই দিল কি, আসলে দরজা কিন্তু আমি খুলেছি কিন্তু আমার খেয়াল ছিল না, হ্যাঁ পরে রিয়ালাইজ করেছি আর কি। হঠাৎ করে প্রায় 2-3 মিনিট পরে হবে যে প্রায় 7-8 বাচ্চা আমার কাছে আসলো, আসার পরে আমাকে মানে ওই ঘুরতেছে। এক পর্যায়ে কিন্তু বিরক্ত হয়ে যায়, মানে এমন ভয় করতেছে পড়ে যাবে, তোমরা এরকম করতেছো কোনো। তখন থেকে একটা মেয়ে বাচ্চা মাথাটা একটু কমফর্টেবলি একটু বড়, চুলগুলো হাফে করা আছে, তো তখন আমি তার গায়ে হাত দিই, হাত দেওয়ার সাথে তখন সে মাথা করে ঘোরা দিয়ে যখন আমাকে দেখছে, তখন দেখলাম যে তার চেহারাটা কিন্তু অন্যরকম। তো তখন আমি প্রথম বলি যে কি ব্যাপার, কি হয়েছে, তুমি এরকম করতেছো কেন? তখন সে আবারও চোখ বড় করছে। তখন আমি আমার জীবনে লাইফে আমি এত কিছু দেখছি, তখন আমি রিয়েলাইজ করেছি সামথিং রং। এখন আমার ভাই রাসেল ভাই, এখন আমার পালানো দরকার, কিন্তু পা যেন চলছে না, ভীম হয়ে গেছে। তারপরে যখন আমি কোনোরকম করে যখন আমি নামবো, তখন দেখছি যে সিঁড়িটা, হ্যাঁ আপনাকে একটা আরেকটা ঘটনা আছে তো আমি বলি নাই, সিঁড়িটা তো ওই যে স্কেলেটন নাকি চলন্ত সিঁড়ি যেটা, তখন আমি চোখটা বন্ধ করে রিলিক ধরে ধরে করে নামলাম আর কি। তো এই ঘটনাটা আমি এসে পরে মাকে বলি, এই ঘটনাটা আমি আজও কিন্তু আমাকে আরো শুরু হতো, মানে আজও আমি অবাক হয়ে যাই যে কিরকম একটা জিনিস, আমি প্রথম যাই ওই বাড়িতে। ওই বাড়িটা হচ্ছে আপনার 35-37 বিঘা এবং পুরো গাছ গাছালি, পাশে ইসামুদ্দিন নদী আছে। একদিন হয়েছে কি, প্রথম এটা বলি আমি বিয়ের যেটা ঘটনাটা বলি, যে আমি আমার ওয়াইফ উপরে আছে এবং 12:30 পর্যন্ত আমার সম্বন্ধীর সাথে গল্প করছে, যে সম্বন্ধীর সাথে গল্প করছে একজন আমার লন্ডনে চলে গেছে, উনি আমাকে সব গাইড দিত উনি। তো যাই হোক তখন উনি ছিল, তো আমি হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় ওই দোতলার মধ্যে, কিন্তু পুরান বাড়ি ওটা প্রায় 250-300 বছরের। তো ওই ঘাট থেকে যেটা সানবাদন ঘাট যেটা পুকুরটা, ওই পুকুরে দেখতেছি যে টেলিভিশনে বা বিভিন্ন চ্যানেলে যেমন বাচ্চারা আপনার দুইটা ডানা থাকে, ডানা দিয়ে হাত ধরে ধরে ঘোরে, ওরকম দেখতে পাচ্ছি। তো আমার খুব ভালো লাগতেছে, কিন্তু আশ্চর্য হচ্ছি যে ওই ভালো লাগতেছে কিন্তু ওই আমি দেখতেছি। এক পর্যায়ে আমার মনে হলো যে না, আমি তাহলে ছাদে দিয়ে যাই, ওদিক দিয়ে দেখব। তো ততক্ষণে আমার ওয়াইফের গায়ে মনে লাগছে, সে বলে কি কি কি। তখন আমি তাকে একটু বলি যে আমি একটু বাথরুমে যাব, তো লাইটটা জ্বালে তাহলে আমি উঠি। তা আমি আবার যদি উঠে সে আবার ভয় পাবে, তখন আমি না সে মানে ভয় পাবে না, তখন ভয় বুঝি নাই যে সে আবার দেখতে দিবে না। তো তখন আমি বললাম যে না, ওই যে নাচতেছে পুকুর পাশে, ওটা একটু দেখবো। তখন আমার ওয়াইফটা ঘুমের মতো ছিল, ওসব তোমার দেখে কোনো লাভ হবে না। তারপর সে নাকটাকে শুরু করলো, তখন আমি দেখতেছি, দেখতে দেখতে তখন আমার মধ্যে আসে কি রে, তখন দেখি আমরা ডিম লাইটের মধ্যে দেখি রাত তখন ওই যে 1:45 তখন আমি ভয় পেয়ে যাই আর কি। এটা আমার একটা ঘটনা।
ওকে ওকে, আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো, আমরা একটা ছোট্ট ঘটনা শুনি, যে ঘটনাটা আমাদের ইমেইল এসছে, সেই ইমেইলটা আমি একটু পড়ছি। আমাদের এর মাঝখানে আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের আসলে SMS পাঠিয়েছেন, আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে তানিশা SMS করেছেন এবং অনেকদিন পর তিনি SMS করলেন, কারণ SMS পড়া হয় না, বাট আজকে প্রথম আপনার SMS-টি পড়া হলো। খায়রুল আমাদের ঘাটাইল থেকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন, দেখতে পাচ্ছি জ্যাকলিন নাটোর টিভি সেন্টার থেকে আদি আমাদের SMS করেছেন আমাদেরকে, এসকে সাজ্জাদ SMS করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি সাহিল, এছাড়াও আমাদেরকে হেলাল মিরপুর থেকে SMS করেছেন, সাজু আমাদের চিটাগং থেকে SMS করেছেন, এছাড়াও আমাদেরকে সিয়াম আহমেদ এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি তাসমিয়া, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি অরোরা, এসএমএস করেছেন আনিলা, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি মুকিত, এসএমএস করেছেন শিমু নেত্রকোনা থেকে, মুকিত এবং শিমু। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি এখানে এসএমএস করেছেন রাকিব, তারা সবাই একসাথে ছাদে বসে ভূত এফএম শুনছেন। আমাদের এখানে সাইদুর রহমান এসএমএস করেছেন এবং জিজ্ঞেস করেছেন কেমন আছি আমি, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো দলে। আরিফিন নারায়ণগঞ্জ থেকে এসএমএস করেছেন, দুই মাস পরে তিনি জয়েন করলেন, ওয়েলকাম ব্যাক, এবং তিনি এনজয় করছেন এই মুহূর্তে সেটা জানিয়েছেন। আমাদেরকে মেরিন চিটাগং থেকে এসএমএস করেছেন এবং তিনি এবং তার বোন শুনছেন এবং তার কাছে অনেক ভালো লাগছে। আমাদেরকে রাজীব এসএমএস করেছেন, এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি সুস্মিতা, এসএমএস করেছেন আমাদেরকে খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন, এছাড়াও আমাদেরকে অলি এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে মনিরুল দোলা এসএমএস করেছেন। অলরাইট, আমরা এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের ফেসবুকেও কিন্তু অনেকে এই মুহূর্তে আছেন, সো আমরা ফেসবুকের যে কমেন্টগুলো রয়েছে সেই কমেন্টগুলো পড়বো, তবে তার আগে একটা ছোট্ট ঘটনা পড়ে আসি, যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আমাদেরই একজন লিসেনার, আমি পড়ছি ঘটনাটি। ওকে, লিখছেন রাসেলদা, আমি আপনি কেমন আছেন, আমি সবসময়ই আপনি জানিয়ে সবসময় ভালোর দলে, আমি কলকাতার থেকে প্রতীক বলছি, স্টুডিওতে গিয়ে বলা আমার পক্ষে সম্ভব না তাই ইমেল করলাম, এবং কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে আসছি। এটা একটা ফ্লাইটের ঘটনা, আমার দাদির মুখ থেকে, আমার দিদির মুখ থেকে শোনা। আমার দিদি একজন, তিনি হচ্ছেন একজন এয়ার হোস্টেস, এবং তিনি যেটা বলছেন সেটা হচ্ছে এরকম টাইপের যে ঘটনাটা তার এক ফ্রেন্ডের, এবং সেই সময়টা ছিল 2013 সালের সেপ্টেম্বর মাস, এবং তিনি চেন্নাই থেকে কলকাতা যাওয়ার ফ্লাইট ছিল এটা। এবং আপনারা সবাই জানেন যে ফ্লাইটে কোনো কিছু অর্ডার করলে খুব ওপরে একটা সুইচ থাকে, সেই সুইচটা টিপ দিতে হয় এবং তারপরে ওখান থেকে মানে কল পাওয়ার পরে তারপরে এয়ার হোস্টেসটা এসে তারপরে দেখা যায় যে জিনিসপত্র নিয়ে আসেন বা সেই যা আপনার দরকার সেটা দিয়ে যান। তো এরকম একটা কল আসে এবং প্যাসেঞ্জার, কোনো একজন প্যাসেঞ্জার এরকম একটা সংকেত দেন এবং দিদির ফ্রেন্ড সেখানে যান এবং এক মহিলা ছিলেন তিনি, এবং মহিলাটি সামনের দিকে এক প্যাসেঞ্জারকে দেখিয়ে বলেন যে উনি আমার হাজবেন্ড, ওনাকে এক কাপ কফি দিতে। কথা মতো দিদি তার ফ্রেন্ডকে কফি দিতে, কফি আনতে যায় এবং কফি নিয়ে চলে আসে, এবং যে মহিলাটি দেখা গেল যে তখন যিনি ফিরে আসছেন, ফিরে আসার সময় উনি দেখেন যে মহিলাটি হেঁটে হেঁটে ওয়াশরুমের দিকে যাচ্ছে এবং ওয়াশরুমের ভেতরেও ঢোকে। দেন কফিটা নিয়ে আসার পর ভদ্রলোকটি যখন সেটা ভদ্রলোকটিকে সার্ভ করা হয়, এমন সময় তিনি বলে ওঠেন, আমি তো কোনো কফি অর্ডার করিনি, আপনি কেন কফি নিয়ে এলেন? তখন দিদি তার ফ্রেন্ড, দিদির ফ্রেন্ডটা সেই মহিলা, যে মহিলাটি সেখানে বসেছিল, সেই মহিলাটি সিটের দিকে আঙুল দেখিয়ে বলে যে ওই সিটে আপনার ওয়াইফ সম্ভবত উনি বসেছিলেন এবং উনি বলেছেন আপনাকে এক মগ কফি দিতে। এবং তিনি বললেন যে আপনার কি মাথা খারাপ, আমার ওয়াইফ, মানে খুব অবাক করে দিয়ে লোকটি যেটা বললেন যে আমার ওয়াইফ এই গতকালকে মারা গেছে এবং কার্গোতে তার বডি নিয়ে যাওয়া হচ্ছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সে ওয়াশরুমে দরজা খুলে দেখে ভেতরে কেউ নেই, এবং আশ্চর্য, সারা ফ্লাইট থেকে জাস্ট আর খুঁজে পাওয়া গেল না এই সেই মহিলাকে, এবং যে মহিলাটি একটু আগে সুইচ টিপে কফি অর্ডার করেছেন, যে মহিলা একটু আগে আসতে বলেছেন তার হাজবেন্ডকে সার্ভ করতে বলেছেন কফি, যে একটু আগেও পাশের সিটেই ছিল, যাকে তিনি নিজের চোখে দেখেছেন হেঁটে হেঁটে টয়লেটের দিকে যেতে এবং ওয়াশরুমের দিকে যেতে, সেই মহিলা পুরোপুরি প্লেন থেকে গায়েব এবং তাকে পাওয়া গেল না। এবং যখন জানা গেল তখন তার হাজবেন্ড জানালেন যে হ্যাঁ, আসলেই, মানে ব্যাপারটা একটু চিন্তা করে দেখেন যে ওইখানে যে মহিলা ছিল তার সাথে এনার কিন্তু সম্পর্ক নাও থাকতে পারতো, কিন্তু যখন বলা হয়েছে তখন উনি বললেন যে না, গতকালকে তার ওয়াইফ মারা গেছেন এবং তার ওয়াইফ কার্গোতে করে আসছেন, তার লাশ নিয়ে আসা হচ্ছে। সো এটা একটা অদ্ভুত টাইপের ঘটনা, এরকম ঘটনা যদি আসলেই আপনাদের, মানে কি বলবো, যে আমি চাই না যে কারোর সাথে ঘটুক, মানে আপনাদের যদি জানা থাকে তাহলে আমাদের ইমেল করবেন, এবং এই সমস্ত ঘটনাগুলো খুবই অদ্ভুত লাগে আমাদের কাছে মাঝে মাঝে। আমি আপনার আরেকটা ঘটনা শুনতে চাই আপনার কাছ থেকে, সেটা হচ্ছে যে এরকম একটা ঘটনা ছিল যে আপনি বলছিলেন যে কুড়ে সময় বাসা ফেরার সময় মনে হয় কি হচ্ছে আপনাকে এগিয়ে দিচ্ছিল।
জি জি জি, ওটাও শ্বশুরবাড়িতে আমার, জি, 2004 সালে, এটা ছিল আপনার 2004 সালে। তো তখন আমার এক সম্বন্ধী হাবিবুল ভাই, উনি আমাকে সবসময় গাইড করতেন আর কি, ওই সময় উনি ছিলেন না। তো এটা আপনার তারাবি যেটা হয়, যেদিন তারাবি শুরু হবে অর্থাৎ রোজা যেদিন পরের দিন হবে, তো ওই ওই গ্রামে মানে ওই সময় আমি তারাবির নামাজ পড়তে যাবো আর কি, ওই আমার শ্বশুরেরই একটা মসজিদ আর কি, একটু দূরে। তো আমার আমার ওয়াইফ আমার সম্বন্ধী বউ ভাবি, হ্যাঁ পূর্ণিমা ভাবি, উনি বললো যে ভাই কি করে যাবেন, টর্চে তো এ নেই। আমি বললাম আরে ভাই কি বলেন, ওটা যেতে পারবো। তো তারপরে নামাজটা হয়ে গেল, নামাজটা হওয়ার পরে তখন আমার চাচাতো সম্বন্ধী আপনার আলতাফ ভাই, উনি বললো যে আপনাকে তো যাবো, কি করে যাবেন আপনি, আমি কেন। তো উনি আমাকে বোঝানোর চেষ্টা করে, বুঝলাম না, বলে ভাই বুঝতে বুঝেন না, আমাকে না বুঝতে পারতেন, বলে যে একা একা যাবেন না, একা তো যাওয়া ঠিক না, অন্য আপনি শহরের মানুষ ইত্যাদি ইত্যাদি। তখন সবাই চলে গেছে, তো একজনকে খুঁজে পেলো, সে সাইকেলে করতেছে। তো বলে এই দেখ, তখন আমার ওয়াইফের পরিচয় দিল, সরকার বাড়ি সবাই চেনে, এলো ওনাকে নিয়ে যাবে কিন্তু। তো তারপর তার সাথে হাঁটা ধরলাম, হাঁটা দেওয়ার পরে যখন বাড়ির কাছে চলে আসে, ওটা তো বাড়িতে বললাম আপনাকে 35 না 37 বিঘা যাইও, ওখানে আসার পরে সে তার হাতে ছয়টা মানে ছয় ব্যাটারি একটা টর্চ, তা আমাকে বলছে স্যার একটু আপনাকে। আমি বললাম আরে ভাই আপনি কষ্ট করছে, আপনি আপনি চলে যান না, আপনি আপনার চলে যান, আমি যেতে পারবো। তো বলে না আমি একটু টর্চে একটু আলো দিই। তারপর আমি যাচ্ছি, তখন ওখানে বট গাছ আছে পাশে, ইসামতি নদী, একেবারে পুরো বাড়িটা তো গাছ গাছালি, সম্পূর্ণ বাড়িটা ওইরকম, ওখানে শুটিং ফুটিং হয়েছে। তো এখন ওখানে উঁচু করা হয়েছে, তখন কিন্তু নিচু টাইপ ছিল, এখন মাটি দিয়ে মানে মাদের মতো করা হয়েছে। তো আমি যখন ঘুরেছি তখন ওই লাইটটা আপনার পুরো আমার চোখে পড়েছে। তাহলে ভাই আপনি জানতো, বিরক্ত হয়েছে, তারপর সে আলোটা দিয়ে সারাইছে, ততক্ষণ আমি কিন্তু ঢালু নিচে নেমে গেছে, নিচে নেমে গেছি। তারপরে লক্ষ্য করতেছি একদম ঘুটঘুটে অন্ধকার, মানে জায়গাটার নাম হচ্ছে আপনার উথুলি, তারপর আপনার আরিচা, আর ওদিকে যে নদী আছে তখন কিছু দেখতে পাচ্ছি না। ততক্ষণে দেখতেছি, বলতেছে এই যে ভাই এদিকে আসেন, এই যে ভাই এদিকে আসেন, যে দুইজন কে যেন বলতেছে। তো করতে করতে তখন আমি বিরক্ত হয়ে যাই, বলে আমি বললাম যে দেখেন ভাই আমি তো আমার তো শ্বশুর বাড়ির কাছেই চলে আসছি, আমি জাস্ট আমি দেখতে পাচ্ছি না, আপনার যদি সাহায্য করতে চান সামনে আসেন, কি খেলা শুরু করছেন। তো তখন হঠাৎ করে কোন আমার মনে হয় যে একটা গাড়ি সে আরিচা যাবে না, সে ঘোরাতে গেছে, তখন লাইটটা পড়ছে। তখন আমি দেখতেছি যে ওই নদী পানি, আমি তো আবার সাঁতার জানি না, এই তখন পাইছি, এবং দেখলাম যে পাতা আপনার একটা নড়ছে না, কিন্তু বাতাস তখন আরম্ভ হলো, আমাকে মানে ঠেলে ওই নিয়ে যেতে চাচ্ছে, ব্যাগ দিয়ে ঠেলে ঠেলে মানে পানির কাছে। তখন আমি চিন্তা করছি আল্লাহ পানিতে যদি ডুবি তাহলে শেষ।
তো বেশ, আপনি তখন তো সাঁতারও জানতেন না?
সাঁতার আমি এমনি জানি না, সাঁতার আমার বড় ভাই আম্মা জানতেন, যাই হোক। পরে তখন আমার মেডিটেশন ব্যাপারটা, এটা আমার প্র্যাকটিক্যাল নিজের লাইফে মানুষের জন্য করি, তখন আমি চোখটা বন্ধ করি, পর্বত দেখে আপনাকে আপনি আমাকে একটু সাহায্য করেন। তখন দেখি আমাকে টেনে টেনে কে যেন নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পরে যে আপনার যে গুড়িটা যেটা আছে ওর মধ্যে, কিন্তু আমি ওই শুনেছি যে ওইখানে হিন্দুদের এসেছিল, বাড়িটা তো হিন্দু বাড়ি ছিল, ওইখানে ওই অনেক পুরনো টুরানো হয়েছে,
সাপটা
পড়ছিল, কিন্তু আশ্চর্য কিছু কেউ কিছু করে নাই। তারপর যখন ওই গাছটা আমি ক্রস করি এবং ঠিক মতো আমি উঠেও গেলাম, তারপর আমি হঠাৎ করে দেখি যে তখন আবার ওই ওই যে পূর্ণিমা যে লাইটটা তখন দেখতে পাই, এতক্ষণ কিন্তু কিছুই দেখতে পাইনি। তারপর যখন দৌড় দিয়ে যাচ্ছি তখন পিছন থেকে আমাকে নাজমুল নাজমুল মানে শত শত লোক আমার ডাকতেছে, এত জোরে দৌড়ে গেছি। তখন দেখেন ওই যে গরু টরু, তারপরে অনেক মুরগির ফার্মটা বিরাট বড় বড় আছে, মুরগি টুরগি চিৎকার হয়েছে, এত জোরে আওয়াজ করে দৌড়াচ্ছি আমি। তারপরে এসে তখন ওই ওই মূল বাড়িটার পিছনে আবার মানে যেটা উঠান বলেন, ওখানে আমার আমাদের ওই সম্বন্ধীয় ওয়াইফ পূর্ণিমা ভাবে উনি আবার বাড়ি করছে একটা সেমি পাকাটায়। ওইখানে আমার ওয়াইফ এবং উনি বলে উঠছে যে এত জোরে ধাক্কা দিয়েছে, কি ব্যাপার তুমি ভয় পেয়েছো নাকি, আপনি ভয় পেয়েছেন? আমি না, তাহলে এইভাবে আসছেন করে? আমি না একটু ঠান্ডা লাগতেছে, তো ঠান্ডা কি তো তো গরম কা, মানে এরকম ভাব। যাই হোক, তো ওইটা আসলে আমি আজও কিন্তু মানে আমার কাছে কিন্তু শিরু শিরু।
হ্যাঁ, এবং আপনি বলছেন যে অসংখ্য কণ্ঠস্বর,
অসংখ্য কণ্ঠস্বর আমাকে ডাকতেছে কিন্তু আমি পেছনে আর,
এবং আপনি এখানে কনফিউজ হয়ে গেছেন আপনার সাথে কোথায় যাবেন, কারণ দুই প্রান্ত থেকে দুজন
যাচ্ছে আপনাকে, এটা আমি
এদিকে আসেন এদিকে আসেন, মানে তার মানে এরকম জিনিস হয় যে মানুষকে ভুলিয়ে অন্যদিকে নিয়ে যাওয়ার যে ব্যাপারগুলো, কিন্তু আপনি মোটামুটি কনফার্ম ছিলেন যে না আমার বাসা দেখতে পাচ্ছি, আমার অন্য কোনো দিকে যাওয়ার দরকার নাই,
শুধু চোখে দেখতে পাচ্ছেন, কিন্তু আমি তো বুঝতেছি কাছেই চলে আসছে,
কাছেই চলে এসছেন
এই জিনিসটা।
ওকে, থ্যাংক ইউ।
তবে জবানটা আমার কিন্তু বন্ধ হয়ে গেছে,
বন্ধ হয়ে গিয়েছিল,
দুই তিনবার আমার লাইফে এটা হয়েছে,
জবান বন্ধ হয়ে যায়,
মাঝে মাঝে সেন্স আমি হারাইনি।
আচ্ছা, আপনার লাইফে দুই তিনবার এরকম হয়েছে?
মানে জবানবন্দি, কিন্তু ঘটনা তো অনেক, এই ঘটনা শেষ করা যাবে,
আমরা আমরা আপনার ঘটনা আবারও শুনবো, আমরা একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো। এবং যারা আপনারা শুনতে চান, আমাদের এখানে নাজমুল সাহেব আছেন, তার কাছে আপনার যারা ঘটনা শুনতে চান, আপনি এখন কি করছেন একটু বলবেন আমাদেরকে?
মুক্ত কল্যাণ ট্রাস্টে আছে আর কি।
আচ্ছা, আপনার বয়স কত হবে এখন?
আমার বয়স মধ্যবর্তী নির্বাচন, আচ্ছা বুঝতেই পারতেছেন, একটু যোগ করলাম।
ওকে, সো আমরা মাঝামাঝি একটা ব্রেক নিব এখন, এবং ব্রেকের পরে আবারও ফিরে আসবো নতুন অতিথিদের নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, অ্যান্ড স্টে টিউন টু রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
Yes, the night comes alive with Gramophone. ঘড়িতে সময় রাত 12:28, শুনছেন সব সময়ের রেডিও ফুর্তি। আর পৃথিবীর যেখান থেকেই যারা শুনছেন আমাদেরকে, বাংলাদেশে, বাংলাদেশের বাইরে, তাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। আমি রাসেল, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আশা করছি যে ঘটনাগুলো আপনারা শুনলেন এতক্ষণ, সেই ঘটনাগুলো এতক্ষণ পর্যন্ত আপনাদের বেশ আনন্দ দিয়েছে। আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাব। প্রথমেই আমি কিছু কিছু কমেন্ট পড়তে চাই। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে অনেকেই কমেন্ট করছেন, এবং 13 মাস পরে ভূত এফএম শুনছি, লিখেছেন এটা নাদিয়া সুলতানা। ওয়েলকাম ব্যাক নাদিয়া, এবং অনেকদিন পরে আপনি ফিরে আসলেন। আমাদেরকে মাহমুদুল্লাহ হাসান লিখেছেন যে ভাই মেসেজ পড়ো না কেন, সবসময় মেসেজ পড়লে গল্পটা কখনো হবে। সোহেল আমাদের তানো থেকে লিখেছেন, তারা তিনজন মিলে ভূত এফএম শুনছেন। আমাদেরকে লাকি বয় টিটু লিখেছেন যে আজকে খুব ভালো লাগছে, এবং আমার ইমেল কেন পড়া হয় না। এমডি সজীব হোসেন লিখেছেন, আপনি যদি আপনার ইমেলের ঘটনাটা যদি ভালো হয়, কিন্তু আপনি মুশকিলটা হয় কি যে ধরেন যে আমি 5টা ইমেল পেলাম, তার মধ্যে আপনার যে ইমেলটা, সেই ইমেলটা চাইতে বাকি 4টা ইমেলের কোনো একটা বেটার, তখন দেখা যায় যে আপনার ইমেলটার পড়া হয় না। মুশকিলটা এখানেই হয়ে যায়। আপনারা যারা ঘটনা পাঠিয়ে ব্যর্থ হয়েছেন, বা ঘটনা পাঠিয়ে আপনাদের ইমেল পড়া হয় নাই বলছেন এরকম, তারা আরও নতুন কোনো ঘটনা নিয়ে নতুন কোনো ইমেল পাঠাতে পারেন আমাদেরকে। আমরা ডেফিনেটলি, আপনার যদি ঘটনা ভালো হয়, ডেফিনেটলি আমরা সেটা প্রচার করব, এবং আশা করছি যে আপনারা বেশি বেশি করে আমাদের ঘটনা পাঠাবেন। আসলে রেগুলার পাঠালে দেখবেন যে 2-3টা পাঠালে কোনো না কোনো একটা হয়ে গেছে। আপনি প্রতি সপ্তাহে না হোক, এক সপ্তাহ পরেও যদি আপনি পাঠান, তাহলে কিন্তু আর এই সমস্যা হয় না। আমাদেরকে দেখতে পাচ্ছি যে আমাদেরকে সিঙ্গার এটিএম শান্ত লিখেছেন যে তিনি ব্যাকগ্রাউন্ড যে মিউজিক, সেই মিউজিকের পরিবর্তন চান। আপনি মনে হয় যদি দীর্ঘদিন ধরে ভূত এফএম শুনে থাকেন, তাহলে এটাও শুনে থাকবেন, আমরা মাঝখানে চেঞ্জ করেছিলাম, তখন সবাই আবার আমাদের পুরনো মিউজিকের কথা বলেছিল। আমরা যখন পুরনো মিউজিকে ফিরে যাচ্ছি, তখন আমাদেরকে আবার নতুন মিউজিকের কথা বলা হচ্ছে। সো আমরা এটা 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 ফেসবুকে যদি আপনারা আলোচনা করতে চান, ফেসবুকে দেখি, আমরা এইখানেই কমেন্ট করতে পারেন কার কি মতামত, সেটা আপনারা নিজেরা ডিসাইড করলে তারপর আমরা আপনাদের পছন্দ মতোই করব, কারণ আমরা চাই যে আপনার পছন্দ মতোই প্রত্যেকটা জিনিস হোক। আমাদেরকে দেখতে পাচ্ছি যে লিখেছেন রেডিও ফুর্তি যে ফেসবুক ফ্যান পেজ, সেখানে লিখেছেন যে ভাইয়া আপনি কি কমেন্ট পড়েন না, আপনার এখন কি মনে হচ্ছে। আমাদেরকে ইমরান পারভেজ লিখেছেন যে সারা রাত থাকবো, সারা রাত অবশ্য আমরা থাকবো না, আমরা 2টা পর্যন্ত আছি, আশা করছি সেই সময় পর্যন্ত আপনাদের আনন্দ দিতে পারবো। আমাদেরকে ক্যান্ডি মাহফুজ লিখেছেন, আই লাভ ভূত এফএম, আমরা আপনাদেরকে অনেক 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 বেশি পছন্দ করি, আপনারা আছেন বলেই আমরা রেগুলার প্রতি সপ্তাহে ফিরে আসি। মুনির হুসাইন আমাকে লিখেছেন যে তিনি এই মুহূর্তে ভূত এফএম যে জায়গায় আছেন সেখান থেকে শুনতে পাচ্ছেন না, আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে আপনি ফুর্তি অ্যাপটা যদি নামিয়ে ফেলতে পারেন, তাহলে আপনি যেখানেই থাকুন না কেন আপনি ভূত এফএম শুনতে পারবেন। আশরাফ আলম তিনি লিখেছেন যে আর কবে কমেন্টস পড়বেন আপনার, উত্তরটা নিশ্চয় এতক্ষণে পেয়েই গেছেন আপনি। আমাদেরকে শিমুল এছাড়াও দেখতে পাচ্ছি যে লিখেছেন রেজাল্ট প্লাস ভূত এফএম। এছাড়াও অয়ন আমাকে লিখেছেন গাজীপুর থেকে যে স্টোরিগুলো তার কাছে অসাম লাগছে। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি আরো অনেকেই, হাবিব এস এম এস করেছেন একান্ত খুলনা থেকে, অনেক ভালো লাগছে, খুলনাবাসী যারা আছেন তারা অনেক খুশি, তারা শুনছেন আমাদেরকে এই মুহূর্তে, এবং তারা বলছেন যেটা যেন পার্মানেন্ট থাকে, এবং খুলনার প্রতিটি মানুষকে আমরা যেন আমরা বলছি ওয়েলকাম ব্যাক, ভূত এফএম ইজ ব্যাক, এবং আশা করছি যে আপনারা এখন অনেক 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 আনন্দ পাবেন আমাদের সাথে প্রতিটা মুহূর্তে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি স্নেহা এসএমএস করেছেন ঢাকার গুলশান থেকে, দারুণ লাগছে। আর আমরা সবচেয়ে বেশি ঘটনা যেখান থেকে পাই সেটা হচ্ছে খুলনা, সো আমরা চাইবো যে খুলনাবাসীরা আবার অন হয়ে যাবেন, এবং খুলনাবাসীরা আমাদেরকে বেশি বেশি করে ঘটনা পাঠাবেন, দারুণ দারুণ সব ঘটনা পাঠাবেন। এবং খুলনার আজকে এসএমএস, ফেসবুকে আপনাদের কমেন্ট, এগুলো অনেক বেশি বেশি চাই কিন্তু, হ্যাঁ আপনাদের জানাতে হবে যে কেমন লাগছে। এবং আমি আপনাদের প্রত্যেকেই বলেছি আমাকে ধৈর্য ধরতে, এবং সেই ধৈর্যটা আপনারা ধরেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি পালকি মাসুম লিখেছেন তেজগা থেকে, এছাড়াও আমাদেরকে লিখেছেন দেখতে পাচ্ছি কমেন্ট লিমন, এছাড়াও আমাদেরকে সুমাইয়া এস এম এস করেছেন আরো অনেকেই। আমরা চলে যাব আরো একটা ঘটনায়, ঘটনা ঠিক না একটা প্রশ্ন, যে এই ঘটনাটা আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে এরকম ঘটনা কোনোদিন ঘটতে পারে বলে কি আপনার মনে হয়। যদি মনে হয় তাহলে আমাদেরকে SMS এর মাধ্যমে বা ফেসবুকে কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিতে পারেন। আমি এরকম ঘটনা শুনিনি কখনো, বাট যিনি লিখছেন তাকে অবিশ্বাস করতে পারছি না। আপনি আপনারা শুনুন ঘটনাটা, ছোট্ট একটা ঘটনা, একদমই ছোট। লিখছেন, প্রিয় রাসেল ভাই, আমি প্রথমে আমার সালাম নিবেন, আমি রাজশাহী জেলার গোদাগাড়ি থানার পুরাপাড়া গ্রামে থাকি। আমি কোনো গল্প বলছি না, এটা একটা সত্য ও বাস্তব ঘটনা। যদি সম্ভব হয় তাহলে রেডিও ফুর্তিতে প্রচার করবেন। প্রায় 5 বছর আগের ঘটনা, আমার ও আমার বড় ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটেছিল। আমার বড় ভাই 5 বছর আগে আমাদের বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে ইন্ডিয়ার মুম্বাই শহরে বেড়াতে গিয়েছিল, কিন্তু বেড়াতে গিয়েই ওখানে সে একটা ভালো কোম্পানিতে ঠিকাদারি কাজ পায়। ভালোই চলছিল আমাদের ও আমার বড় ভাইয়ের জীবন, বেশ ভালোই আয় করত সে সেখানে। হঠাৎ একদিন সে মারা গেল। সে মারা গিয়েছিল ঘুমে, এবং ঘুমেছিল সেখানে, এবং ঘুমে তাকে গুঙ্গাতে ধরে। আগে বলি, যেদিন সে মারা যায় সেদিন আমাদের সাথে অনেক মজা ও হাসি তামাশা করেছিল এবং ফোনে অনেক কথা বলেছিলাম। আর ঘটনা হলো যে একটা মোবাইল ফোন, সেই মোবাইল ফোনের মডেল টোডেল সবকিছু দিয়ে দিয়েছেন, আমি সেটা বলছি না, সেই মোবাইল ফোনটা আমার কাছে চলে আসে আমার বড় ভাই মারা যাবার পর। সেই মোবাইলে অনেক ছবি তোলা ছিল, আমি দেখতাম, আমি সেই মোবাইল ব্যবহার করতাম। সেই মোবাইলে যার ছবি তুলি, অদ্ভুত ব্যাপার হচ্ছে সেই কিছুদিনের মধ্যে মারা যায়। মোবাইলের মেইন যে ঝামেলাটা, সেই ঝামেলাটা ছিল এইটা, আমার দাদার ছবি তুলেছিলাম, দাদা মারা গেল, দাদিরও ছবি তুলেছিলাম, দাদি মারা গেল, আমার এক প্রতিবেশীর ছবি তুলেছিলাম, সেই প্রতিবেশী মারা গেল, আমার এক চাচাতো ভাতিজার ছবি তুলেছিলাম, সে মারা গেল, আমি যার ছবি তুলি সেই মারা যায়। আমি আজও সেই মোবাইল ব্যবহার করছি কিন্তু কারো ছবি তুলতে পারি না। সেই মোবাইলে আজও আমি ছবি তুলতে ভয় পাই। আমাকে এবং রাসেল ভাই এভাবে, মানে আর বিস্তারিত লিখতে পারলাম না, এটা আমার বাস্তব ঘটনা, যদি ভালো লাগে তাহলে সবাইকে শোনাবেন। তারপরে তার ফোন নাম্বার দেওয়া রয়েছে, যেই ফোন নাম্বার থেকে, যেই ফোন নাম্বারটা আছে সেই সিমটাও নিশ্চয়ই সেই মোবাইলেই ঢোকানো রয়েছে। সো আমি বিশ্বাস করি যে এই ঘটনাটা খতিয়ে দেখার জন্য কেউ বলবেন না যে ভাই একটা ছবি তোলেন তো দেখি, এটা তো কেউ বলবেন না। বাট এই ঘটনাটা শুনে আপনার কি মনে হয় সেটা আমাদের জানাতে পারেন। আসলে মানে এইটা মনে হয়, আমরা অনেকে বলি না যে ঘটনাটা একদম বিশ্বাসযোগ্য মনে হলো না, ভাই ভয় লাগলো না, ভাই বেশ ফানি লাগলো। যারা অবশ্য ফানি বলেন তাদের আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে ভাই আপনার কাছে আর কি কি ফানি লাগে, মানে কি কি আপনার কাছে আর ফানি লাগে, আমার খুব জিজ্ঞেস করতে ইচ্ছা করে। যাই হোক, তো যারা অবিশ্বাস করেন তাদের কিন্তু আমি কোনো দোষ দিচ্ছি না, আমি বলছি যারা অবিশ্বাস করেন তারাও মনে হয় মানে এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবি তুলতে গেলে একটু দ্বিধা বোধ করবেন। আসলে রাজি আছেন কেউ এই ক্যামেরার সামনে ছবি তুলতে? আমাকে যদি বলেন তাহলে আমি আমার প্রথমটা বলে দিই, আমি মোটেও মানে এই ব্যাপারে সাহস দেখাবো না, এবং আমি প্রথমে বলবো যে ভাই আই এম রিয়েলি সরি, আমি এই ধরনের কোনো পরীক্ষার মধ্যে দিয়ে যেতে রাজি না। কি মাসুম ভাই আপনি ছবি তুলবেন? না, মাসুম না বলছে, মাসুমও তুলবে না। তো যাই হোক, আমাদের এখানে আরো অতিথিরা আছেন, তাদেরকে আমরা জিজ্ঞেস করব এবং তাদের কাছে যাবো। আমি আরেকজন আমাদের নতুন অতিথি জয়েন করেছেন, আমরা তার সাথে পরিচিত হই। আপনার নামটা প্লিজ একটু বলবেন।
আমার নাম মোহাম্মদ সামিউল ইসলাম হিরন, আমি মোহাম্মদপুর ঢাকা থেকে আসছি।
মোহাম্মদপুর ঢাকা থেকে এসেছেন। এই যে ক্যামেরার কথাটা শুনলাম আমরা, মোবাইল ক্যামেরা, এই ক্যামেরা দিয়ে আপনাকে ছবি তুলতে বলে আপনি ছবি তুলবেন?
না না, কখনো না।
ওকে ওকে ভাই, আপনি আপনার মানে কি বলবো যে আমি খুব অবাক হলাম যে আপনি যে কথাগুলো লিখেছেন সেখানে বিভিন্ন বয়সী মানুষ রয়েছে, আপনার চাচাতো ভাই রয়েছে, আপনার চাচার ভাতিজা, চাচাতো ভাতিজাও রয়েছেন, তিনি তো ইয়াং, আপনার দাদাদির কথা না ইয়ে করবেন, আমি প্রতিবেশীর কথা বলেছেন, আমি জানি না যে সেই প্রতিবেশী বয়স কিরকম, কিন্তু বিভিন্ন বয়সের মানুষ মারা যাচ্ছেন। আপনি তো আরেকটু ডিটেলড ইনফরমেশন আমাদের দিতেন, মানে যে কিভাবে মারা যায়, আকস্মিকভাবেই তাদের মৃত্যু হয় কিনা, বা কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে হয় কিনা, বা কোনো রোগ হয় কিনা, বা কতদিনের মধ্যে মারা যায়, তাহলে জিনিসগুলো আমরা আরো শেয়ার করতে পারতাম। আপনি যদি এখন শুনে থাকেন তাহলে নেক্সট উইকে আমাদের এই ঘটনাটার বিস্তারিত আপনি জানাতে পারেন এবং আমরাও চাই সেই ঘটনাটা শেয়ার করতে। আপনার ঘটনা শুনি।
ধন্যবাদ রাসেল ভাই। আমার ঘটনাটি 68 সালের।
জি,
এটি ঘটেছিল আমার দাদুর সাথে।
জি,
আমি ঘটনাটি শুনি আমার দাদির মুখ থেকে। মূল ঘটনা যাবার আগে আমি একটু পারিপার্শ্বিক বর্ণনা দিয়ে দিই।
জি প্লিজ।
আমার দাদু বাড়ি যশোর জেলার ঝিকরগাছে। ঝিকরগাছা যশোর বেনাপোল হাইওয়ের ঠিক সাইডে আমার দাদি বাড়ি।
জি,
আমার দাদুর আমি নাম বলছি না, কারণ উনি খুব পরিচিত একজন মানুষ ছিলেন ওখানে। আমার দাদু প্রায় 30 বছর চেয়ারম্যান ছিলেন।
আচ্ছা,
অত্যন্ত প্রভাবশালী একজন মানুষ।
তখন এলাকাবাসী বুঝেই গেছেন আপনি কার কথা বলছেন, তাই তো?
জি, বেশ প্রভাবশালী একজন মানুষ ছিলেন, যার কারণে এলাকার সালিশ বিচার, যেটা নর্মালি তখনকার দিনে হতো, সালিশ বিচারের কাজে দাদুকে প্রায় বিভিন্ন গ্রামে, নিজের গ্রামে ঘোরাফেরা করতে হতো।
এবং অনেকে সবাই প্রেসিডেন্ট বলে ডাকতেন, রাইট?
হ্যাঁ, সেই সময় চেয়ারম্যানদেরকে মানুষ প্রেসিডেন্ট বলে ডাকতো।
জি,
এইরকমই একটা সালিশের ঘটনাকে কেন্দ্র করেই মেনলি আমার ঘটনা। আমার দাদুবাড়িটা ছিল ছোট্ট একটি গ্রাম। গ্রামটা পার হয়েই বেশ কয়েক মাইল বিস্তীর্ণ ধানি জমি। এই ধানি জমির ভিতর দিয়ে একটি কাঁচা পাকা রাস্তা, রাস্তা পার হয়ে আবার বেশ কিছু গ্রাম। দাদুকে প্রায়ই এই সালিশ বিচারের কাজে দূর দূরান্তের গ্রামে যেতে হতো। দাদু সেক্ষেত্রে তার নিজের একটা ঘোড়ার গাড়ি ছিল, দাদু সেটি ব্যবহার করতেন। একবার এই দূর দূরান্তের যে গ্রামগুলি, এই দুটি গ্রামের মধ্যে জমি সংক্রান্ত একটি ব্যাপার নিয়ে দুই গ্রামের মধ্যে খুব গন্ডগোল বেঁধে যায়। প্রথমে দুই পরিবার, এবং দুই পরিবার থেকে এটা দুইটা গ্রামের মধ্যে গ্যাঞ্জাপটা ছড়িয়ে পড়ে, এবং এটা এতটাই বিস্তৃতি লাভ করে যে এক গ্রামের কাশেম নামে এক ব্যক্তি মারা যায়।
জি,
খুন হয়, এবং তার মৃতদেহটি এ করা হয়, গুম করে ফেলা হয়। যেটা হয় যে তার পরের দিন সকালবেলা তার শার্টের একটি রক্তমাখা শার্টের একটি অংশ একটি জমির ভিতরে পাওয়া যায়। তার থেকে গ্রামবাসী ধারণা করে যে তাকে খুন করা হয়েছে, কিন্তু ডেড বডিটি কোথাও খুঁজে পাওয়া যায় না। পূর্ব পাকিস্তান আমল, প্রচুর থানা পুলিশ করা হয় গ্রাম্য, যে সালিশ বিচার বা জিনভূতের আশ্রয় নিয়েও কারা খুন করছে সেটা বের করার চেষ্টা করা হয়, কিন্তু কখনো কোনো কুলকিনারা করা যায় না। ফলশ্রুতিতে যেটা হয় যে এক সময় এটা আস্তে আস্তে মানুষের মন থেকে মুছে যেতে থাকে। এরপরে প্রায় 7-8 মাস মতো কেটে যায়, এটার পরিবেশ অনেকটা স্বাভাবিক হয়ে আসে, মানুষের জীবন ধারণও স্বাভাবিক পর্যায়ে চলে আসে, মানুষ খুনের ঘটনাটা প্রায় ভুলতেই বসে। এরকম একটা অবস্থায় একটা সালিশের কাজে দাদু একবার দূরের একটা গ্রামে যান। এই ফাঁকা মাঠের মধ্যে দিয়ে দূরের একটা গ্রামে যান। সেদিন কোনো কারণে দাদু হয় তার ঘোড়ার গাড়িটি নেননি, অথবা ঘোড়ার গাড়িটি আগেই বাড়িতে ব্যাক করেন।
আচ্ছা,
এবং ওই দিন বিচারের কাজ, সালিশের কাজ শেষ করতে করতে দাদুর বেশ রাত হয়ে যায়। অনেক আগের ঘটনা, তখন গ্রামাঞ্চলে ইলেকট্রিসিটিও যায় নাই। সন্ধ্যার পরপরই মোটামুটি চারদিক অন্ধকার হয়ে যায়। এই অবস্থায় যখন বিচারের কাজ শেষ হয়, গ্রামবাসী দাদুকে দুইটি গরুর গাড়ি, সাথে 4-5টা হারিকেন এবং 5-7 জন মতো মানুষ দেয় দাদুকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু দাদু মাত্র একটি গরুর গাড়ি, সাথে 2টা হারিকেন এবং 1জন গরুর গাড়ির চালক এবং সাথে মাত্র 1জন মানুষ নিয়ে দাদু রওনা দেন। গ্রামের পথ পেরিয়ে দাদু যখন সেই ফাঁকা মাঠের মধ্যে আসলেন, তখন দেখলেন যে চারদিকে মানে পূর্ণিমার আলোই পুরো সাদা হয়ে আছে, এবং পূব আকাশে বড় একটি থালার মতো সাদা চাঁদ উঠছে। দাদুরা বুঝতে পারলেন যে ওদিন সম্ভবত পূর্ণিমা। দাদুরা স্বাভাবিকভাবেই ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছেন। যেতে যেতে একটা কথা বলতে ভুলে গেছি, যে ফাঁকা এই রাস্তার সাইডে কিছু জঙ্গল ছিল, ছোট ছোট কিন্তু বেশ ঘন জঙ্গল ছিল। দাদুরা যখন প্রথম জঙ্গলের সাইডে আসলেন, তখন গরুর গাড়ির চালক হঠাৎ করে শুনলেন যে কেউ যেন ডাকছে প্রেসিডেন্ট সব বলে, এরকম একটা ডাক দিল। উনি সাথে সাথে দাদুকে ঘটনাটা জানালেন, কিন্তু তারা একটু কান খাড়া করলেন, কিন্তু আর কোনো শব্দ শুনতে পেলেন না। দাদু ভাবলেন যে এটা মনে হয় মনের ভুল, তিনি আবার গরুর গাড়ির চালককে আবার চালিয়ে যেতে বললেন। এরপর তারা স্বাভাবিকভাবে যেতে যেতে যখন দ্বিতীয় জঙ্গলটির ধারে আসলেন, তখন দাদু এবং গরুর গাড়ির চালক দুজনেই খুব স্পষ্টভাবেই শুনলেন আবার সেই একই কণ্ঠ, যে বলছে যে প্রেসিডেন্ট সাহেব একটু শুনবেন। দাদু সাথে সাথে গরুর গাড়ি থামানোর নির্দেশ দিলেন এবং অনেকক্ষণ চুপ করে থাকলেন, কিন্তু আর কোনো সাড়া শব্দ পেলেন না। তখন দাদুর সাথে যে লোকটা ছিল, সে দাদুর নির্দেশে একটু জোরে হাঁক দিল যে জঙ্গলের মধ্যে কে আসো, সাড়া দাও, কিন্তু কোনো সাড়া শব্দ নাই। উনি আরও একবার দুবার এখন ডাকলেন, তাতেও কোনো সাড়া শব্দ নাই। তখন দাদু নিজে একবার ডাক দিলেন যে জঙ্গলের মধ্যে কে, বেরিয়ে আসো না হলে সাড়া দাও। তখন সে ওই আবার একই কথা বলল যে প্রেসিডেন্ট সাহেব একটু শুনবেন। তখন দাদু বুঝতে পারলেন যে হয়তো কোনো লোক এমনও হতে পারে যে সে রাত করে বাড়ি ফিরছে, হয়তো সে পথে যেতে ভুল ভয় পাচ্ছে, সে আমাদের এখন সাহায্য চাচ্ছে। তখন দাদু একটু এক কাজ করলেন কি, যে হারিকেনটা নিয়ে, আর দাদুর হাতে একটা লাঠি ছিল,
উনি নিয়ে ওটা জঙ্গলের মধ্যে যাওয়ার একটু এ করলেন, চেষ্টা করলেন। দাদুর বয়স তখন অলরেডি 65 পার হয়ে গেছে, কিন্তু দাদুর সাথে যারা ছিলেন, যে দুইজন গরু গাড়ির চালক এবং সাধারণ যে মানুষটি ছিল, তারা দাদুকে একা যেতে দিতে রাজি না। তখন দাদু ওদেরকে বুঝালেন যে দেখো, ওই লোকটা কিন্তু তোমাদের কথায় সাড়া দিচ্ছে না, শুধুমাত্র আমার কথায় সাড়া দিচ্ছে। তার মানে সে চাচ্ছে যে শুধুমাত্র আমার সাথে কথাবার্তা বলতে, তা আমার সেখানে একাই যাওয়া উচিত। এভাবে তাদেরকে বুঝিয়ে দাদু একাই জঙ্গলের মধ্যে রওনা দিলেন। জঙ্গলের মধ্যে দিয়ে বেশ কিছু দূর যাবার পরে তখন আবার পিছন থেকে তিনি সেই একই কথাটা শুনতে পেলেন যে প্রেসিডেন্ট সাহেব। তখন দাদু ঘুরে দাঁড়ালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। তখন দাদু জিজ্ঞেস করলেন যে কে? তখন একটা গাছের আড়াল থেকে উত্তর আসলো যে আমি কাশেম।
আচ্ছা,
তখন দাদু বললেন যে কোন কাশেম? তখন বললো যে আমি সেই কাশেম যাকে 5-7 মাস আগে খুন করা হয়েছে। তখন দাদু মনে করলেন যে হয়তো কেউ কাশেমের নাম করে অন্য কেউ হয়তো আমাকে কোনো ইনফরমেশন দিতে চাচ্ছে, এটাও হতে পারে। তখন দাদু বললেন যে তুমি আমার সামনে আসো। তখন উনি বললেন যে আপনি তাহলে আপনার হাতের হারিকেনের আলোটা নিভিয়ে দেন। তখন দাদু তার হাতের হারিকেনের আলোটা কি মনে করে নিভিয়ে দিলেন, তখন দেখলেন যে একটু দূরের একটা গাছের সাইড থেকে জরাজীর্ণ অবস্থায় একজন মানুষ দাদুর সামনে বেরিয়ে আসলো। দাদু তাকে দেখে সত্যি চিনতে পারলেন যে এটা সে খুন হওয়া কাশেম, কারণ দাদু তাকে পূর্বভাবে আগে থেকেই চিনতেন। দাদুর জমি সে চাষ করত, তার গায়ের পোশাক আশাক শতশীর্ণ, ময়লা, ছেঁড়া ছোট, খুবই খারাপ অবস্থায়। সে নিজেও অনেক শুকিয়ে গেছে, তার গায়ে তার গলায় লাল রঙের একটি গামছা ঝুলানো। সে দাদুকে দাদুর সামনে এসে বলল যে প্রেসিডেন্ট সাহেব, আমাকে ভয় পাবেন না, আমি আপনাকে কিছু কথা বলতে আসছি। তখন দাদু বললেন যে কি কথা বলো? তখন সে বলল যে 7-8 মাস আগের কথা, আমি রাত্রিবেলা টয়লেট করার জন্য আমি ঘর থেকে বের হয়েছি। গ্রামাঞ্চলের টয়লেট একটু সাধারণত দূরেই থাকে। সে যখনই টয়লেট করার জন্য বের হয়েছে, কে পিছন থেকে এসে তার মুখ চেপে ধরছে। সে সারানোর চেষ্টা করতেই করতেই আরও 4-5 জন এসে তার হাত পা বেঁধে ফেলে, এবং ওই অবস্থায় তাকে টানতে টানতে, আমি তার নাম বলছি না, অমুকের জমিতে নিয়ে যায়। নিয়ে যেয়ে তাকে খুব বেদম প্রহার করতে থাকে এবং বলতে থাকে যে জমি জমার মামলা নিয়ে তোর এত বার বাড়ছে কেন? হ্যাঁ, তখন এই কাশেম বুঝতে পারে যে এটা গ্রামের অন্য এক কাশেমকে টার্গেট করে, আসলে ভুল করে এই কাশেমকে নিয়ে চলে আসছে। সে অনেক বোঝানোর চেষ্টা করার চেষ্টা করে, কিন্তু বোঝানোর এ করতে থাকে, কিন্তু হাত পা মুখ বাঁধা থাকায় সে কোনো রকমের এটা প্রকাশ করতে পারে না যে তাকে ভুল করে ধরে নিয়ে আসা হয়েছে। এই অবস্থায় মারতে মারতে একসময় সে মারা যায়, এবং তার ডেড বডিটা ওই জঙ্গলের মধ্যেই একটা গাছের গোড়ায় পুঁতে রাখা হয় বলে কাশেম দাদুকে একটা গাছ হাতের ইশারা দিয়ে দেখায় যে অমুক গাছের নিচে তার দেহ পুঁতে রাখা হয়েছে। এদিকে দাদুর দেরি দেখে দাদুর গরু গাইতে রাস্তায় যারা ছিল ওই দুজন দাদুকে খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে চলে আসে।
আচ্ছা,
এসে দেখে যে দাদুর হাতের হারিকেনটা নেভানো, দাদু ঠায় দাঁড়ায় আছে। দাদুকে কয়েকবার ডাকার পরেও সে সাড়া দিচ্ছে না, তখন গায়ে ঝাঁকুনি দিলে তার সম্মতিটা ফিরে আসে।
আচ্ছা,
সে অবস্থায় দাদুকে তারা ধরে নিয়ে দুই পাশে করে বাড়িতে পৌঁছে দেয়।
আচ্ছা,
দাদু প্রায় 2 দিন মতো বাসা থেকে বের হয় না। তৃতীয় দিনের দিন দাদু পুলিশ এবং অন্যান্য যারা ছিল তাদেরকে নিয়ে এসে সেই জঙ্গলে আসে এবং গাছের গোড়া খুলে খুঁড়ে তার সেই ডেড বডিটা সেখানে পায়, সেই জরাজীর্ণ অবস্থা এবং গলায় একটা লাল গামছা।
তার মানে যেভাবে বলেছিল মোটামুটি সেভাবেই সবকিছু মিলে গেছে,
সবকিছু মিলে গেছে।
এবং মানে আমি একটা, অনেকেই দেখেছেন হয়তো মুভিটা, রসমুন্মান নামে একটা মুভি রয়েছে, হ্যাঁ, সেটা হচ্ছে আকিরা কুরোসাওয়ার খুব বিখ্যাত একটা মুভি। এবং সেই মুভিতে একটা সময় একজন মৃত ব্যক্তি এসে সাক্ষী দেয়, আমার অনেকদিন আগের দেখা, পুরো জিনিসটা মনে নাই, মানে অনেকের কাছ থেকে একটা জিনিসের সাক্ষ্য নেয়, তার মধ্যে একজন মৃত ব্যক্তিও ছিলেন যিনি কিনা এসে সাক্ষী দেন। তো ব্যাপারটা এরকম খুবই অদ্ভুত কিছু ঘটনা, এরকম আমরা যেগুলো হচ্ছে আমরা সিনেমার পর্দায় দেখতে অভ্যস্ত সেই সমস্ত ঘটনা মাঝে মাঝে উঠে আসে বাস্তবে। এখন আমরা এটা কিন্তু শিওর না যে হয়তো এরকমও হতে পারে যে বাস্তব ঘটনা ঘটার পরে সেখানকার মানে সেই ঘটনার প্রেক্ষিতেই কিন্তু অনেকেই রচনা করেন সাহিত্য, অনেকে সেই সাহিত্য থেকে ফিল্ম, অনেক কিছুই হতে পারে। অ্যান্ড একটা মজার ব্যাপার ঘটে গেছে অলরেডি, অনেকেই দেখতে পাচ্ছি যে আমাদের সেই মোবাইলটা নিয়ে মানে আগ্রহ দেখিয়েছেন। তো যিনি ঘটনা পাঠিয়েছিলেন আমি তার নামটা আরেকবার একটু বলতে চাই আপনাদের সবাইকে, সেটা হচ্ছে, আচ্ছা তিনি তো তার নাম বলেননি, শুধু ফোন নাম্বার দিয়েছেন। প্রিয় রাসেল ভাই, আমি প্রথমে সালাম নিবেন, আমি রাজশাহীর গোদাগাড়ি, আচ্ছা তিনি নামটা বলেননি। আচ্ছা, আপনি যেই হন না কেন, আপনি তো আপনার ঘটনা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, সুতরাং আপনি যদি শুনে থাকেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে ভূত এফ এম@রেডিও40.fm, অথবা আপনি চলে যেতে পারেন ভূত এফ এম@facebook.com/ভূত এফ এম.রাসেল অথবা www.facebook.com/radio.40 ওকে বলে যাচ্ছিলাম, এই দুটো যে কোনো একটা পেজে গিয়ে আপনারা সেটা দেখতে পারেন, যে অনেকে ইন্টারেস্টেড আছেন ক্যামেরার সামনে দাঁড়াতে, তো আপনি সরাসরি তাদের সাথে কথা বলতে পারেন এবং কথা বলে প্লিজ তাদের সাথে একটু যোগাযোগ করুন। তবে আমার কাছে এই ভয়ের শো তার মধ্যে হাসির একটা ঘটনা বলেই ফেলি, সেটা হচ্ছে যে আমাকে অনেকে লিখেছেন যে এই মোবাইলটা অনেকে চান এই কারণে দুর্নীতিবাজ লোকজন রাস্তায় দেখলেই ছবি তুলবেন, তাতে মানে হঠাৎ করে ছবি তুললে তারপর কিছুদিনের মধ্যে তার মানে আর কোনো ধরনের কোনো অন্য কোনো ট্রিটমেন্টের দরকার হবে না। যাই হোক, অলরাইট, আমরা দেখতে পাচ্ছি যে যশোর থেকে আমাদেরকে লিখেছেন এটা হচ্ছে তানভীর সিদ্দিকী তপু, যে তার কাছে খুব ভালো লাগছে এবং ফার্স্ট টাইম এভার আই এম লিসনিং ভূত এফ এম উইথ, আচ্ছা তিনি হচ্ছেন আছেন উইথ মি ইনাম অ্যান্ড মাই ফ্রেন্ড বিল্লাল ফ্রম লন্ডন। ওকে, সো ওয়েলকাম টু ভূত এফ এম, আশা করছি এখন থেকে রেগুলার ইনাম উর রহমান আপনাকে পেয়ে যাব। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে অ্যালেক্স রবি খান আমাদের লিখেছেন, তিনি এবং তার ফ্রেন্ড ভূত এফ এম শুনছেন এবং তারা ভয় পান তারপরেও শুনছেন। আমি দেখতে পাচ্ছি ইন্টারেস্টেড এখানে হচ্ছে রুবেল, তিনি বলছেন যে আমি ওই মোবাইলে ছবি তুলতে আগ্রহী। বাহ, চমৎকার, আপনি অনেক সাহসী এবং আমি হলে এত সাহস আসলেই দেখাতে পারতাম না। এবং স্বপ্নের পরই আমাদের লিখেছেন যে এটা কি মোবাইল ভূত নাকি, এরকম একটা ব্যাপার আর কি। আমাদেরকে মারুফ রহমান যেটা লিখেছেন সেটা আমি আর বললাম না, আপনারা পড়ে নিন ফেসবুক পেজে গিয়ে। এছাড়া আরো অনেকেই এখানে কমেন্ট করছেন, আমাদের যে ফুর্তির যে পেজটা রয়েছে সেখানে অনেকে কমেন্ট করছেন আসলে, এবং তিনি বলছেন আমাদের এখানে লিখেছেন যে ইব্রাহিম খলিল লিখেছেন যে তার খুব ভয় করে, তিনি কি করবেন, ভয় করলে আসলে কি করা উচিত তা আমি ঠিক জানি না, তবে আপনি আপনার মানে কি বলবো যে আপনি আল্লাহকে স্মরণ করতে পারেন, এছাড়া আর কি বলতে পারি আপনাকে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি জিয়াউল হক লিখেছেন যে আজকের ঘটনাগুলো অনেক ভালো হচ্ছে সব সময়ের মতো, যদি সময়টা আর একটু বাড়তি হতো, সময় আমরা আসলে সময় আমাদের হাতে নেই। আমাদেরকে দেখতে পাচ্ছি যে এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি নিলয় লিখেছেন অনেকদিন পর তিনি ভূত এফ এম শুনছেন, এটা জেনে খুব ভালো লাগছে যে ভূত এফ এম এখন অন্যরকম, এবং আমাদেরকে তিনি ওয়েট করছেন ভয়ের জন্য, আপনি অলরেডি কিন্তু মানে শুনছেন আমাদেরকে, কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো। ইন দ্য মিন টাইম আমাদের যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন FURTI স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যদি আমাদের ইমেল করে ঘটনা পাঠাতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm উইচ ইজ bhutfm@radio40.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা তো অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন, সবচেয়ে ভালো হয় যদি অডিও ক্লিপটি 10-12 মিনিটের মধ্যে থাকে, এর চেয়ে কম হতে পারবে, এর চেয়ে বেশি হলে একটু ডিফিকাল্ট আমাদেরকে। এছাড়াও যারা আছেন ফেসবুকে যারা যোগাযোগ করতে চান তারা চলে যেতে পারেন www.facebook.com/radio40 এবং www.facebook.com/bhutfm.rasel। অনেকে SMS করছেন, ফুর্তি ইমরান আমাদের SMS করছেন নাটোর থেকে, মুন্না লালমাটিয়া থেকে আমাদের SMS করেছেন, আতিকুর রহমান সাগর, এছাড়াও আমাদের SMS করেছেন আবরার ইয়াস, এছাড়াও আমাদের মুর্শেদ SMS করেছেন আমাদেরকে রবিন হুড, এটা তার সেকেন্ড SMS জানিয়ে দিয়েছেন হেলেন, এবং মুহয়া আমাদের SMS করেছেন ফার্মগেট থেকে, ফরদিন আমাদের SMS করেছেন রাব্বি, SMS করেছেন জনি, SMS করেছেন মানিমিত, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মিঠি, এছাড়াও আমাদের এবং রংপুর থেকে তিনি SMS করেছেন, এছাড়াও আমাদের SMS করেছেন আরও অনেকে। আপনি যদি SMS করতে চান নিয়মটি আমি একটু আগেই বলে দিয়েছি, এখন আপাতত একটা বিরতিতে যেতে হচ্ছে এবং আজকে তো বিরতি একটু কমই নিয়েছি, কি বলেন, সঙ্গে সঙ্গে মনে হয় কিছু মানে গালাগালি শুরু হয়ে গেল। যাই হোক, আসলে সত্যি কথা বলতে কি যে আসলে সবচেয়ে মানে ভয়ঙ্কর ব্যাপার দায়িত্বটা আমরা নিয়েছি যে সেটা হচ্ছে ভয় পাওয়ানোর দায়িত্ব, সেটা নিয়ে একটু আপনাদের গালমন্দ শুনতে হবে, সেটা আমি ধরেই রেখেছি। যাই হোক, আমরা চলে আসছি ছোট বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসবো। সুতরাং আমরা কি একটা অডিও ক্লিপ কি আমরা একটা অডিও ক্লিপেও যাবো, সুতরাং একটা অডিও ক্লিপ আপনারা শুনতে পারবেন। যারা আজকে প্রথম জয়েন করলেন তারা যদি চান, আমি দেখলাম লন্ডন থেকে একজন জয়েন করেছেন, কিভাবে অডিও ক্লিপ পাঠাতে হবে সেটা আপনি একটা সেখান থেকে বুঝে ফেলতে পারবেন। সুতরাং একটা বিজ্ঞাপন বিরতি, বিজ্ঞাপন বিরতির পরে অডিও ক্লিপ, তারপরে আমরা আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
This track was downloaded from FusionBD.com.
Bhoot FM. The night comes alive with Gramminform.
Assalamu alaikum Rasil bhai. আমি তানজিল, আমি বর্তমানে কাতারে আছি। সো এখানে একটা ফাইভ স্টার হোটেলে আমি 2 বছর যাবত জব করতেছি, হাউসকিপিং ডিপার্টমেন্টের রুম অ্যাটেন্ডেন্স। সো কাতার আসার পর আমার বেশ কিছু ঘটনা আছে, আমার সাথে ঘটছে, আর আমার লাইফে অনেকগুলো ঘটনা আছে। সো কাতার আসার পরে যে ফার্স্ট যে ঘটনাটা আমার সাথে ঘটছে আমি সেটা শেয়ার করতেছি। সেটা হলো, আমি এখানে একটা হোটেলে জব করতেছি, তো সঙ্গত কারণে আমি আমার হোটেলের নামটা বলতে চাইতেছি না। তো যাই হোক, এখানকার রুলস হইল যে প্রতিটা অ্যাটেন্ডেন্সই প্রতি 2 মাস পর পর 1 সপ্তাহের জন্য নাইট ডিউটি করতে হবে, এটা হলো এখানকার রুলস। সো সেই সুবাদে আমি যখন আসি, আমার ফার্স্ট কাতারে আসার 2 মাস শেষ করার পরে আমার এই ডিউটিটা পড়ে 1 সপ্তাহের জন্য আমার নাইট ডিউটি পড়ে। তো আমি যথাযথ ফার্স্ট টাইম নাইট ডিউটি করতেছিলাম, নাইট ডিউটির 3 থেকে 4 দিনের মাথায় কাজ করতেছি। সো আমার সাথে আমার এক কলিগ ছিল, কলিগটা হলো শ্রীলঙ্কান, ওর নাম হচ্ছে ইরফান। তো আমরা যথারীতি আমাদের কাজ আমরা করতেছি, রুম গুলা চেক করতেছি, আমাদের রুম লিস্টের মধ্যে যেসব রুম নাম্বার ছিল সেগুলা আস্তে আস্তে একটার পর একটা আমরা চেক করতেছিলাম। তো এর মধ্যে একটা রুম ছিল 1204, এই নাম্বার একটা রুম ছিল। তো আমি জাস্ট রুমে নক করছে, আমার সেই কলিগটা নক করার পরে সে ভিতরে এন্টার করছে। তো রুমটা ছিল চেক আউট, মানে ভিতরে কোনো গেস্ট ছিল না আর গেস্ট আসবেও না। তো আমরা জাস্ট চেক করতেছিলাম আর কি। তো আমি জাস্ট রুমের বাইরে আমাদের যে জিনিসপত্র সরঞ্জাম সেগুলো জাস্ট অ্যারেঞ্জ করতেছিলাম, আর ও রুমের ভিতরে ঢুকছে সেটা ওপেন করা। তো জাস্ট আমি জাস্ট আমার মতো আমি কাজ করতেছিলাম। তো ও আমার ভিতর থেকে বলবে যে ভিতরে কি কি লাগবে, আমি সেগুলো দিব, তারপর আমি ওর আমি একসাথে ভিতরে দিকে কাজ করব। তো তারপর আমি আমার জিনিসপত্র অ্যারেঞ্জ করতেছি, তো ভিতরে থেকে আমার সেই কলিগটা অনেক জোরে একটা চিৎকার করছে হঠাৎ করে। তো আমি জাস্ট কিছু না ভাইবাই আমি জাস্ট ভিতরে ঢুকে গেছি, কেন এরকম চিৎকার করলো। তো আমি জাস্ট ভিতরে ঢুকলাম অ্যান্ড দেখতেছি যে ওই জাস্ট ফ্লোরের মধ্যে হাঁটু গেড়ে বৈশা কাঁপতেছে অ্যান্ড মানে খুব ভয় পেয়েছে মাথার মধ্যে হাত দিয়া। তো আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে, তুমি এরকম করতেছো কেন? সিলিং এর উপরে একটা জাস্ট একজন লোক গলায় ফাঁসি দিয়ে ঝুলতেছে, সিলিং এ ঝুলতেছে। সো মানে লোকটা একটু মোটা ছিল, আর সেই জন্য সেই কারণে তার শরীরের ভারে তার গলা থাকতে পারতেছিল না। তো তার গলার অনেকখানি অংশ ছিঁড়ে গেছে শরীরের ভারে। সো আমি তো দেখার পর আমি জাস্ট পুরো অনেক ভয় পাই অ্যান্ড জাস্ট আমি ফ্রিজ হয়ে যাই। তো কিছুদিন পর আমি আর আমার আমি আর টিকতে না পারি, আমি আমার জ্ঞান হারিয়ে ফেলি। এই ঘটনাটা ঘটছে তখন রাত বাজে 1:30 থেকে 2টার সময়। যখন আমি আমার জ্ঞান ফিরল তখন দেখতেছি আমার চারপাশে আমার ম্যানেজার, আমার ডিপার্টমেন্টের ম্যানেজার, বিভিন্ন ম্যানেজার অ্যান্ড আমার জিএম, তারা সব আমার চারদিকে দাঁড়ায় আছে। সো আমার যখন জ্ঞান ফিরল তখন তারা জিজ্ঞেস করতেছে কি হয়েছে, কি হয়েছিল, তুমি ওখানে তুমি ওরুমে কি করতেছিল? তো আমি জাস্ট বললাম যে আমাদের রুম লিস্টে তো এই রুমটা ছিল, তো আমরা জাস্ট চেক করতে ওই রুমে গেছিলাম। তো বলতেছি কেন তুমি জানো না এই রুমটা যে 7 মাস জগৎ বন্ধ, এই রুমে কোনো গেস্ট আসে না বা আমরা এই রুমে কোনো গেস্ট অ্যালাউ করি না। আমি বললাম যে স্যার আমাদের তো রুম লিস্টে তো এই রুমটার নাম্বার ছিল 1304, না এই রুমটা 7 মাস জগৎ বন্ধ, এই রুমে কোনো গেস্ট আমরা অ্যালাউ করি না, এই রুমটা বন্ধ আছে, তোমরা কেন এই রুমে ঢুকছো? তারপর তখন কিছু না বলা তারা বলছে আচ্ছা তোমার রেস্ট নাও, তুমি রেস্ট নাও, পরে কথা বলছে জাস্ট রেস্ট নাও। তারপরে আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা রেস্ট নিলাম। দেন তার আমার ম্যানেজার জিএম তারা সবাই আবার আসছে আমার কাছে, আসে বলতেছে তোমরা কি হয়েছিল রুমে, কি ঘটছিল তোমাদের সাথে? কারণ আমরা আমাদের মানে আমি আর আমার সেই ফ্রেন্ডটা মানে আমার সেই কলিগটা ইরফান আমাদের কথা বললাম যে আমরা কি কি দেখছি। তো তারপর আমাদের আমাদের জিএম আমাদের বললো যে যে ঘটনা ঘটছে ওই রুমে, তখন থেকে প্রায় 7 মাস আগে ওই রুমে একজন একটা কাপল আসছিল হানিমুন, অ্যারাবিক কাপল, সো নতুন বিয়ে হয়েছে। তারপর তাদের আসার তারা আসছিল 15 দিনের সফরে আসছিল। তো আসার 1 সপ্তাহ পরে সেই অ্যারাবিক লোকটার বউ ওয়াইফ কার সাথে নাকি পালাই গেছে। তো এই শোকে এখানে আসার পর হানিমুন আসার পরে কার সাথে পালাই গেছে, তো এই শোকে ওই অ্যারাবিক ওই লোকটা সে ওই রুমের মধ্যে 1204 সিলিং এর সাথে গলায় ফাঁসিয়ে দিছে। তো এই ঘটনা ঘটার পর অনেক পুলিশ আসছিল, অনেক তদন্ত হয়েছিল, কিচ্ছু হয় নাই, তার লাস্টটা তার দেশে পাঠা দিয়েছে এই পর্যন্তই। বাট এরপরে 3 থেকে 4 দিন রুমটা বন্ধ ছিল, তারপরে গেস্ট আবার ওই ওই রুমে গেস্ট অ্যালাউ করা হয়েছিল। বাট ওই রুমে যেই যেই গেস্টটাই থাকতে গেছে, যে গেস্টদের অ্যালাউ করা হয়েছে, ওই গেস্টদের মানে কিছু না কিছু ঘটছে, তারা মানে আজব আজব সমস্যার সম্মুখীন হয়েছে ওই রুমের ভিতরে। তো তারপর থেকে ওই রুম থেকে সাউন্ড পাওয়া যেত, আশেপাশের যে রুমগুলো ছিল ওই রুমের গেস্টরা বলতো যে রুম থেকে রাতে হাসির শব্দ পাওয়া যায়, কান্নার শব্দ পাওয়া যায়, ঝগড়াঝাটির শব্দ পাওয়া যায়, হয়তো মনে হইতেছে যে কেউ কারো মারতেছে জোরে জোরে, চিৎকার শব্দ পাওয়া যায়। তো তারপর থেকে ওই রুমটা বন্ধ আছে, এই 7 মাস যাবত ওই রুমটা হোটেলের যে ম্যানেজার বন্ধ করে দিয়েছে এটা। তারপর থেকে এরকম ঘটে আসতেছে, এই ছিল আমার ঘটনা, ভালো থাকবেন।
ভূত FM, the night comes alive with Gramophone.
Welcome back. শুনছেন সব সময় রেডিও ফুটতে 88.0 FM, ঘড়িতে সময় রাত 1:04 এই মাত্র হবে, ইয়েস 4 মিনিট হয়ে গেল। এবং আমরা পুরো টিম আছে আপনার সাথে, আমি রাসেল আছি, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ভূত FM এ। জানিয়ে দিচ্ছি যে আমাদের যদি SMS করতে চান, মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠাবেন 9840 নাম্বারে। আর যারা আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত FM@radiofurti.fm, উইচ ইজ BHWTFM@radiofurti.fm। আমাদেরকে যদি আমরা আপনারা ফেসবুকে যদি কমেন্ট করতে চান, আমাদের যে পেজগুলো রয়েছে সেই পেজগুলোতে আপনারা চলে যেতে পারেন www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhutfm.francel, এই হচ্ছে আমাদের অ্যাড্রেস, আপনারা চলে আসতে পারেন। আমরা চলে যাব আমাদের এরপরের অতিথির কাছে, এবং আপনার নামটা প্লিজ আপনি একটু বলবেন, তারপরে একটু বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন।
হ্যালো লিসেনার্স, আমি মাহমুদুর রহমান পাশা, আমি বাসাবো মাদারটেক থেকে এসেছি।
ওকে, আপনি আমাদের একটা ঘটনা পাঠিয়েছিলেন, আমরা সেই ঘটনা দিয়ে শুরু করি তাহলে।
আচ্ছা, আমি একটু ব্যাকগ্রাউন্ড বলি।
জি প্লিজ প্লিজ, আপনি আপনার মতো করে বলুন।
টোটালি স্টোরিটা আসলে আমার শ্বশুরবাড়ি এলাকার।
জি,
এবং আমার দাদা শ্বশুর যে ওনার সাথে জিনদের একটা ইয়ে ছিল আর কি, যোগাযোগ ছিল, এবং সেই পরিপ্রেক্ষিতে আমার শ্বশুরদেরও অনেক ধরনের ইনসিডেন্ট ফলো মানে ফেস করতে হয়েছে। সো আমি যে গল্পটা বলবো এটা হচ্ছে আমার ফুফু শাশুড়িকে নিয়ে আর কি। হ্যাঁ, তো উনি তখন ছোট ছিলেন, তো উনি আর ওনার বান্ধবী একদিন প্ল্যান করেন যে বাড়ি থেকে একটু দূরে একটা বড় বড়ই গাছ আছে, তো এটার বড়ই অনেক মিষ্টি। সো ওনারা পরের দিন ভোরবেলা যাবেন, ভোরবেলা যেয়ে ওখান থেকে বড়ই পেরে আনবেন যাতে কেউ আর নিতে না পারে। সো ওনারা তেমনি প্ল্যান করলেন। সো পরের দিন ভোর 4টার সময় ওনার বান্ধবী এসে ওনাকে নক করেন। অনেক ডাকাডাকির পরে উনি বের হন। তো বান্ধবীর সাথে ওনারা দুইজন ওই বড়ি গাছের নিচে যান। তো যাওয়ার পরে ওনারা বলেন যে কে আসলে উপরে উঠবে, কে রাতেবেলা বড়ি পারবে, আসলে কে ইয়ে করবে। তো কথায় কথায় ওনার বান্ধবী তখন গাছে উঠেন আর কি, আর উনি নিচে দাঁড়ায় থাকেন বড়িগুলা কালেক্ট করার জন্য। সো একটু পরে ওনার বান্ধবী উপর থেকে বড়ি পেরে নিচে ফেলতে থাকে, আর উনি তখন ওই ওনার কোচ বলে এটাকে জামার আঁচলে ওইটা নিতে থাকেন আর কি। তো একটু পরে যখন মোটামুটি পাওয়ার পরে একটা সময় উনি দেখেন খুব বড় বড় বড়ই পড়তেছে উপর থেকে, মানে সাধারণত এগুলো এই গাছের না,
মানে এই গাছের বড় একটা সাইজ আছে, সেই সাইজের সাথে কোনোভাবেই মেলে না এটা।
সো ওনার একটু কনফিউশন হয়। তো উনি উপরে তাকান এবং উপরে তাকানোর সাথে সাথে দেখেন যে ওনার বান্ধবীর এক পা গাছের এক ডালে, 7-8 ফুট দূরে আরেক পা আরেক গাছের ডালে, এবং লম্বা লম্বা হাত দিয়ে গাছের মগডাল থেকে বড় বড় বড়ই গুলা পারতেছে।
সেটা কি ওই গাছেরই বড়ই ছিল?
ওই গাছেরই বড়ই। এবং এটা দেখে উনি সাথে সাথে ফিট হয়ে যান। তো পরের দিন ভোরবেলা ওনাদের বাসা থেকে, মানে বাড়িটা থেকে যে বড়ই গাছটা ছিল ওটা থেকে একটু দূরে হিন্দুদের একটা পূজা মণ্ডপ আছে। তো পূজারি খুব ভোরবেলা মানে বাসায় ফিরতে থাকে আর কি। তো পূজা করে বাসায় ফেরার সময় রাস্তায় ফুফুকে অচেতন অবস্থায় পান। তো তখন উনি ওনাকে সাথে করে বাসায় নিয়ে আসেন আর কি। এবং পরের দিন ওনার বান্ধবী যে বলে যে আসলে তো উনি বের হন নাই 4টার সময়, আসলে তখন তো আর মোবাইলেরও সিস্টেম ছিল না বা এরকম। বাট পরে যখন যেটা হয় যে সামথিং, মানে কেউ একজন এসেছিল তার বান্ধবীর রূপ নিয়ে।
আচ্ছা, আর কিছু আপনার কাছে মানে এরকম ধরনের কিছু?
ওনাদের অনেকগুলো স্টোরি আছে। আরেকটা স্টোরি এটা হচ্ছে আমার চাচা শ্বশুরকে নিয়ে। তো উনি ওখানে মোটামুটি পরিচিতই। তো উনি একবার রাতের বেলা মানে ফেমাস বিভিন্ন বিচার আচারে তার ডাক পড়ে আর কি। তো ওনার একটা মোটর সাইকেল আছে, তো ওইটা নিয়ে বাড়িতে ব্যাক করতেছেন।
জি।
তো ব্যাক করার সময় বাড়ি থেকে একটু আগে ওখানে, মানে যেহেতু হিন্দু অধ্যুষিত এলাকা, তো ওখানে চিতাখোলা আছে, সামনে একটা মন্দির, মন্দিরটা পার হলে ওনাদের মানে একটা তেঁতুল গাছ আছে, একটা বড়ই গাছ আছে, আর এরপরে আর কি বাড়ি। তো উনি যখন মন্দিরটা ক্রস করতেছেন ওনার বাইকটা একটু নষ্ট হয় আর কি। তো উনি ইঞ্জিনটা একটু নিচে নেমে চেক করে যখন দাঁড়ান, দেখেন যে মানে এলাকায় খালা থাকে না, খালা ফুফু এরকম পরিচিত, তো উনি দাঁড়ায় আছেন ঘুমটা দেয়া। তো চীনে যখন উনি কথা বলতেছেন কি অবস্থা বাড়ির, ওই বাড়িতে কে কেমন আছে, দুজন হাঁটতে হাঁটতে মোটামুটি ওই তেঁতুল গাছের এখানে যখন আসেন তখন ওনার বাইক থেকে হেলমেটটা পড়ে যায়। উনি হেলমেটটা উঠে দেখেন আশেপাশে আর কেউ নাই,
সবকিছু ফাঁকা
পুরো ফাঁকা। এবং উনি কনফিউজ হয়ে যান আসলে কার সাথে উনি গল্পটা করলেন না তখন।
আচ্ছা, আমি আপনার জিনিস জিজ্ঞেস করি যে এই যে ঘটনাগুলো আপনি শুনেছেন, আপনার সাথে জীবনে কখনো কোনোদিন কোনো ঘটনা ঘটেছে?
আমার সাথে এখন পর্যন্ত তেমন ঘটেনি,
কিন্তু এই ঘটনা যখন শুনেছেন তখন আপনি
আমি গিয়েছিলাম বাড়িতে। এবং যেটা হচ্ছে আমার সবচেয়ে বড় ইয়ে যে আমি আমার ওয়াইফকে নিয়ে যখন ফার্স্ট আমার দাদা শ্বশুর বাড়ি যাই, আমরা দুজন একসাথে থাকতে পারিনি। আমি ছিলাম আলাদা একটা ঘরে যেখানে আমি আমার ভাই, মানে ওয়াইফের ভাই এবং বড় বোনের জামাই একটা বাড়িতে, এবং 6-7টা বাড়ি পরে যায় আমার ওয়াইফ তার ফুফু মানে ফুফুদের সাথে ছিল আর কি। তো এখানে সমস্যা হইতে পারে ভেবে
আমরা, কি ধরনের মানে এটা ডিসিশনটা এরকম ডিসিশন কি জন্য?
এটা আসলে ওনারা রিস্ক নিতে চায় নাই যে এটা হচ্ছে আমার এক চাচা শ্বশুর উনি ওনাদের অ্যাটাকে মারা গেছে। যেটা হচ্ছে যে উনি একদিন দুপুরবেলা, আমার শ্বশুর হচ্ছে 7 ভাই, তো ওই উনাকে উনি একদিন দুপুরবেলা মানে বাইরে থেকে বাড়িতে ফিরতেছিল। তো বাড়ির সামনে যে তেঁতুল গাছটার কথা বললাম ওইখানে একটা ছায়ার মতো উনি একটা পাড়া দেয়, পাড়া দেওয়ার সাথে সাথে ওনার পিঠে একটা খুব জোরে চর মারা হয় আর কি। ওই চরটা ওনার পিঠে একেবারে বসা যায়।
আচ্ছা,
তো সাথে সাথে বাড়িতে নিয়ে যাওয়া হয়, উনি এখানে পড়ে যান, পড়ে গেলে সবাই এসে ওনাকে বাড়িতে নিয়ে যান। বাড়িতে নিয়ে যাওয়ার পরে দাদা শ্বশুর দেখেন যে পিঠের মধ্যে একটা মানে পাঁচ আঙ্গুলের একটা ছাপের মতো একেবারে বসে গেছে। সো 3 দিন পর্যন্ত ওনার জ্বর থাকে এবং পরে আর উনি বাঁচে নাই।
আচ্ছা, তার মানে এই জন্যই এই সমস্ত জিনিস চিন্তা ভাবনা করে আপনাদেরকে আলাদা রাখা হয়েছিল, যাতে সঙ্গে ওইখানে মানে যারা আছেন যারা জানেন ওই এলাকা সম্পর্কে তাদের সঙ্গে রাখা হয়েছিল, যাতে কোনো ঝামেলা না হয়, বেশি মানুষ একসঙ্গে ছিলেন আপনারা এবং আলাদাভাবে। এবং তার মানে ব্যাপারটা এরকম যে ঘটনাগুলো শুনে যতটা স্বাভাবিক মনে হয়, যাদের সাথে যে ঘটনা এই ঘটনাগুলো ঘটেছে তাদের জীবনটা অতটা স্বাভাবিক না, মানে অনেক কিছু এলোমেলো হয়ে গেছে সমস্ত ঘটনার প্রেক্ষিতে।
কিন্তু ওনাদের কাছে এখন আসলে এটা অনেকটা ডেইলি লাইফ হয়ে গেছে, যেমন ওনাদের বাড়ির চালে এটা পড়ে
এখন রেগুলার,
প্রায় পড়ে তো, পড়লেও এটা বের হইলে কাউকে দেখা যায় না, প্লাস বাড়ি থেকে বেরোলে দেখা যায় যে চাপকল চাপতেছে চাপতেছে, আসলে কেউ নাই। এবং পুকুর ঘাটে একটা পুকুর আছে, ওটার পানি কখনো শুকায় না আর কি, তো ওই পুকুর ঘাটে মাঝে মধ্যে থালা বাসন ধোয়া, এরপরে গোসল করা, কাপড় লড়া, যে আওয়াজগুলো ওগুলো পাওয়া যায়, স্টিল এখনো পাওয়া যায়। আর ওখানে যেটা করে মানে জিনদের একটা সমস্যা হচ্ছে যে মাঝে মধ্যে ওখানে অনেক বাস যায়, আমি নিজে গিয়েছি, মানে ওয়েদারটা অলওয়েজ গুমোট থাকে, ধরেন একটা সন্ধ্যা সন্ধ্যা ভাব, রোদ আছে বাট যেহেতু বাস ঝাড় অনেক, আপনার মনে হবে যে সূর্যের আলো খুব একটা পৌঁছায় না। তো ওইখানে যেটা ইয়ে হয়েছে, দেখা যায় যে ওই মানে দিনের বেলা সন্ধ্যার একটা ওয়েদারের মতো থাকে,
খুব অদ্ভুত ব্যাপার,
খুব অদ্ভুত। এবং ঝড় হয়, ঝড় হয় কি মানে ওই এলাকাতে তো এই ঝড় হয়, ডাইনাবামে আসলে কিছু হচ্ছে না,
কোন জায়গায় কিছু হচ্ছে না, শুধুমাত্র ওইখানে ঝড়টা হচ্ছে,
রাইট। আর আরেকটা জিনিস যে যে বললাম যে বাজারগুলোতে কি করে মাঝে মধ্যে বাজারগুলো নিচে নামায় রাখে, তো কেউ যদি বাজারটা ধরেন আপনি ওটা নিয়ে সামনে যেতে চান
তখন উঠে যায়। হ্যাঁ সেটাই, আপনি শহরে বড় হয়েছেন এবং আপনি এই মানে পুরো ওই জায়গায় গিয়ে পুরো সবকিছু না দেখলে আপনি কি, আপনি কি বিশ্বাস হতো কেউ যদি আপনাকে এই ঘটনাগুলো বলতো?
না, আমি ফার্স্টে আসলে বিশ্বাস করি নাই, এবং পরে যখন শুনেছি, ইভেন আমার শ্বশুর বা আমার যে শ্যালক যারা বলছে ওরা ফেস করছে, ইভেন আমার যে ওয়াইফের বড় বোনের জামাই এবং আমার যে ওয়াইফের সবচেয়ে বড় ভাই, ওনারা একদিন রাতে মুভি দেখে বাড়ি ফিরতেছিল, তো ঢিলে ঢিলে পড়ছিল, ইচ্ছা মতো বড় বড় ঢিল, বড় বড় মাটির চাক্কা তাদের উপর পড়তেছিল। পরে ওনারা দুজন যে মসজিদের ভিতর লুকায়, বাড়ির পাশে একটা পারিবারিক মসজিদ আছে, তো ভোরবেলা যে আমার শ্বশুর তখন ওনাদেরকে নিয়ে আসেন, বাট ওই পর্যন্ত ওনারা মসজিদে ছিল।
সেটাই আমার আমার কাছে এটাই সবচেয়ে বেশি ডিফিকাল্ট মনে হয়, সেটা সেটা হচ্ছে যে আসলে উনি যেরকম এখানে বড় হয়েছেন এবং ওনার লাইফে কিছু ঘটেনি, উনি যদি হয়তো ওখানে না গেলে হয়তো এই ঘটনাগুলো খুবই মানে বিশ্বাস করাটা তার জন্য খুব কষ্টকর হতো। আপনারা যারা শুনছেন তাদেরও অনেক ঘটনা এরকম বিশ্বাস করতে অনেক কষ্ট হয় এবং বিশ্বাস করাটা অনেকের অনেক বেশি কষ্টকর, সেটাও জানি, তবে এই ঘটনাগুলো যাদের সাথে ঘটে আপনি মানে সেই ব্যাপারটা মানে কি বলবো যে সেই ব্যাপারটা আপনি নিশ্চিত হতে পারেন যে তারা তারা খুব ভালো সময় কাটাচ্ছেন না যাদের সাথে সমস্ত ঘটনাগুলো করে, তাই তো?
জি জি, এরকম। আর আরো একটা স্টোরি আছে, সেটা হচ্ছে যে এটা মানে আমার এই দুই বছর আগের ঘটনা, মানে বিয়েরই পরে পরে, তো আমার ওয়াইফের কাজিন আছে, তারা বাড়িতে ঘুরতে গিয়েছিল আর কি, তো বাড়িতে গেলে মেয়েরা কি করে পিকনিকের মতো একটা করে সবাই, তো বাড়ি থেকে একটু দূরে একটা বট গাছ ছিল, তো ওখানে ওরা যেয়ে যখন পিকনিকের অ্যারেঞ্জটা করে, তো ও আগুন ধরায় আরও একজন কাঠ আনতে গেল বা গাছের ডালপালা, আরেকজন পানি আনতে গিয়েছিল, তো ও দেখে কি একটা বড় বট গাছের নিচে থেকে এক লাফে দুই তিনটা বাচ্চা উপরে উঠতেছে, একেবারে চূড়ায় আবার নিচে নামতেছে।
এই গ্রামটা পুরোই তো হন্টেড, এই গ্রামে তো আমাদের যাওয়া উচিত আসলে,
আপনারা গেলে দেখতে পারবেন,
আমরা আমরা যেতে চাই সিরিয়াসলি। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি আমাদের সাথে অনেক ঘটনা শেয়ার করলেন এবং আমরা ডেফিনেটলি আমরা চেষ্টা করবো যদি ওই ঘটনাটা মানে আমরা চেষ্টা করবো যে সেখানে যাওয়ার যদি সম্ভব হয় এবং আপনাদের সবাইকে একদম পুরোপুরি ওই মজাগুলো দেওয়ার। যাই হোক, আমার কাছে একটা অদ্ভুত একটা ঘটনা রয়েছে যেটা একটা ইমেইলের ঘটনা, আমি একটু পড়তে চাই ঘটনাটা। আমি বলবো যে হ্যাঁ, বিশ্বাস করা খুবই কঠিন, আমি নিজেও বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্বে পড়ে গেছি। আমি ঘটনাটা যে একেবারে মানে কি বলবো যে খুব অন্যরকম তাও না, কিন্তু ঘটনার যে বর্ণনা সেই বর্ণনা যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন আর যদি একটু ভিজুয়ালাইজ করার চিন্তাভাবনা করেন বা একটু যদি দেখার চেষ্টা করেন, তাহলে আপনি সরাসরি এখন হয়তো চলে যাবেন একটা শ্মশানে বা কোনো গ্রেভিয়ার্ডে, অন্ধকার কোনো একটা জায়গায় যেখানে লাশ লাশ আর লাশ। আপনি একটু চেষ্টা করুন চোখটা বন্ধ করে আমাদের কথাগুলো শুধু শুনুন আর চেষ্টা করুন আমি যা বলছি সেই অনুযায়ী সবকিছু দেখতে, পরিবেশটা পাল্টে ফেলুন এবং যা যা বলছি সেটা দেখার চেষ্টা করুন, দেখুন ভালো লাগবে। লিখছেন, হায় রাসেল ভাইয়া, জানি সবসময় ভালোর দলে তাই জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন। লিখছেন, এটা হচ্ছে যিনি, তার নাম হচ্ছে প্রিজন। আমি ভূত এফ এম এর একজন রেগুলার লিসনার, ইংলিশে লেখার জন্য আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, ঘটনাতে চলে যাই। আমাদের গ্রামে চৈত্র মাসের শেষে একটা পুজো হতো, এখনো হয় প্রতি বছর। তো ওই পূজাতে, পূজাটা একটু হন্টেড টাইপের ছিল, যেমন এই পূজাতে মানুষের মাথার খুলি লাগে প্রতি বছর, তাই চিতা থেকে চিতা খুঁড়ে মাথা মাটি উঠাতে হয়। এই কাজটা করা হতো অনেক গভীর রাতে, এটা করে সাধারণত করে ইয়াং যে সমস্ত ছেলেরা আছে তারাই। যাই হোক, আমি একটু সাহসে ছিলাম এবং আমি নিজে অনেক মানুষের মাথা উঠিয়েছি, আমার কাছে এখনো চারটা মাথা আছে। দুবছর আগের ঘটনা এটা, মাথা উঠাতে নর্মালি চার পাঁচজন লোক লাগে, কারণ অনেক গর্ত করতে হয় এবং চিতা যেটা সেটা হচ্ছে যে অনেক গভীরে থাকে। বিকেল বেলা প্রোগ্রাম হলো যে রাতে ট্যাপাদার মাথা উঠাতে হবে, যিনি গত তিন বছর আগেই মারা গেছেন, আমার বন্ধু সুরজিৎ, প্রসেনজিৎ আর অমিত, ওরা আমাকে রাতের বেলায় ডাকলো। তখন এগারোটার মতো বাজে, যদি সব ঠিকঠাক থাকে তাহলে মাথাটা উঠাতে সময় লাগবে দুই থেকে তিন ঘন্টা। আমাদের চিতা খোলাটা ছিল গ্রামের বাইরে একটু দূরে নির্জন জায়গায়। কোদাল এবং প্রয়োজনীয় জিনিস নিয়ে রওনা হলাম। ওরা তিনজন আমার আগে ছিল, আমি পিছনে হাঁটছি, ওরা কোনো কথা বলছিল না। আমার কোনো রকমে কোনো কিছুই মনেও হচ্ছিল না, কারণ ওদের চাইতে আমি বেশি সাহসী ছিলাম। চিতার কাছে পৌঁছে গেলাম, তখন রাত এগারোটা তিরিশ বাজে। ওরা পালা করে এক একজন ঘুরতে লাগলো, আমি বসে রইলাম, কারণ যখন বের হই তখন আমার কাজ, যখন যখন হার বের হয় তখন আমার কাজ, তখন আমার কাজ। এবং ওরা ঘুরে চলেছে, কেউ কোনো কথা বলছে না। প্রায় দুই ঘন্টা পর বুঝলাম ওদের খোঁড়া শেষ, দেখলাম ওরা খোঁড়া বাদ দিয়ে বসে পড়ল, বুঝলাম হার বের হয়ে এসেছে। যাই হোক, আমি গর্তে নেমে পড়লাম, এত গর্তই হয় যে ওপরে কাউকে দেখা যায় না। আমি খুঁজতে শুরু করলাম, সবগুলো হার আমি চিনতে পারছিলাম কিন্তু মাথাটা পাচ্ছি না। আমার ওপরের দিকে খেয়াল নেই যে ওরা আছে কি নেই। আরেকটু খুঁড়লাম আমি নিজেই, তারপর মাথাটা পেলাম। আমি খুশি হয়ে বললাম, পেয়েছি, কিন্তু কোনো উত্তর এলো না। ভাবলাম ওরা কথা বলে না কেন, মাথা নিয়ে ওপরে এসে আমি জাস্ট বিলিভ করতে পারছিলাম না কি হলো। দেখি ওরা নেই, ওরা এমনই ছিল যে আমাকে ছাড়া দুইটার সময় ওদের জন্য যাওয়া পসিবল না। ভয় পেয়ে দেখি যে ওরা নেই, এবং ওরা এবং আমি একটু ভয়ই পেয়ে গেলাম সেই মুহূর্তে। সাথে সাথে সুরজিৎকে ফোন দিলাম, ও বলল ও বাইরে, বাকি দুজন ওকে ডাকতে যায়নি তাই ও আসেনি, ও বাড়িতে, সরি, বাকি দুজন ডাকতে যায়নি সেজন্য সে আসেনি। আমি তখন একটু ভয় পেয়ে গেলাম, তাহলে আমি কার সঙ্গে এখানে আসলাম? হালকা জ্যোৎস্না রাত্রি ছিল, হঠাৎ খেয়াল করলাম দূর থেকে কেউ এগিয়ে আসছে আমার দিকে। তখনই ভাবলাম যে হয়তো অস্বাভাবিক কিছু ঘটতে চলেছে আমার সাথে। একটু কাছে আসতেই বুঝলাম যার মাথা খুঁজছিলাম এটা সেই ভদ্রলোক, যার মাথা তখন আমার হাতেই রয়েছে। এবং এরপরে আমার আর কিছু মনে নেই। তারপর সকালে দেখলাম আমি আমাদের বাড়ির বারান্দায় শুয়ে আছি, তখনও সেই মানে, এবং চারপাশে অনেক মানে কি বলবো যে তখনও আমি মানে লোক আমার চারপাশে লোকজন রয়েছে, এবং আমি এরপর থেকে আর কখনো মাথা উঠাতে যাইনি। তো পুরো ওই যে মাথা উঠানোর ঘটনা, পুরো যে বর্ণনা, সেই বর্ণনাটা খুব অদ্ভুত বলেই আপনাদের সাথে এই ঘটনা শেয়ার করলাম। আপনারা অবশ্যই জানাবেন যে কেমন লাগলো এই ঘটনাটি আপনাদের কাছে। আমাকে রোমেন SMS করেছেন এবং এটা তার ফার্স্ট SMS। আনিকা আমাদের SMS করেছেন এবং লাবণ্য খুলনা থেকে SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও SMS করেছেন মুবাস আশির খুলনা থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন প্রথম যে অতিথি তাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে বলছেন। আমরা শুনতে চাই তার কাছ থেকে, তার ঘটনা আমরাও শুনতে চাই, আমরা কিছুক্ষণের মধ্যে তাকে নিয়ে আসবো। এছাড়া আমাদেরকে তঞ্জয় এসএমএস করেছেন, ঘটনাগুলো ভালো লাগছে। নারায়ণ আমাদের এসএমএস করেছেন বরিশাল থেকে। এছাড়াও আমাদের এসএমএস করেছেন সাগর, আদিবা আমাদের এসএমএস করেছেন, জিয়ান আমাদের এসএমএস করেছেন, এবং দুই ঘন্টা পর ফ্লাইট তার, তিনি এয়ারপোর্টে বসে শুনছেন। ইনশাল্লাহ এরপর ফুটি অ্যাপ দিয়ে শুনবো, দেশের বাইরে যাচ্ছেন। অনেক অনেক শুভকামনা আপনার জন্য থাকলো, এবং আশা করছি যে আপনি আমাদের গর্বের কারণ হবেন এবং আপনাকে নিয়ে আমরা গর্ব করতে পারব। এবং আপনি যেখানেই থাকুন না কেন, আপনি ভূত ফিল্মের একজন, আপনি আমাদের একজন, এবং আপনি এখনই বাংলাদেশে থাকতে থাকতে অ্যাপটা ডাউনলোড করে ফেলতে পারেন, যাতে পরবর্তীতে কাজের চাপে আপনি ভুলে না যান বা অ্যাপটা দেখলে আমাদের কথা মনে পড়বে। এখনই ডাউনলোড করে ফেলুন। বিভিন্ন এয়ারপোর্টে আমি জানি, আমি মানে এমনি অনেক এয়ারপোর্টে দেখেছি ফ্রি ওয়াইফাই আছে, এখানেও থাকতে পারে। শুভ আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে উদয়ন চট্টগ্রাম থেকে। নাজমুল আমাদের এসএমএস করেছেন, আরও অনেকে এসএমএস করছেন। আপনি যদি এসএমএস করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি স্পেস, দিন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নম্বরে। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
Bhoot FM, the night comes alive with Gramophone.
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.5 FM, চলছে ভূত FM, আমি রাস্তা আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিরা। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে, তার নাম মানিক। আমরা সরাসরি ঘটনায় চলে যাই, টাইম যেহেতু কম ঘটনায় চলে যাই।
হ্যালো, আমি এমটি মানিক বলছি। বন্ধুরা যারা শুনছেন তার ধন্যবাদ। আমি যে কাহিনীটা বলবো এটা খুবই রিসেন্ট, জাস্ট গত দুই এক মাস আগের কাহিনী। আমি আর আমার বন্ধু, দুই বন্ধু একটা জায়গায় থাকতাম। আমি আসলে কাহিনীটা ব্যাকগ্রাউন্ড থেকে বলতেছি, কারণ ওই জায়গায় একটা হন্টেড প্লেস তার জন্য। সো আমি আর আমার যে বন্ধু ওইখানে থাকি, বন্ধুর নাম ফরাদ, মনে হয় ফরাদ শুনছে। তো ওইখানে একদিন রাতে প্রচণ্ড গরম, ভীষণ গরম, তখন আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছিলাম। সো রাত 12টা এদিকে বাজে, হঠাৎ কারেন্ট গেল। যাওয়ার পরে তখন আমরা শুয়ে রয়েছি, কারেন্ট যেহেতু গেছে দরজা খোলা, আমরা যখন বিছানায় শুয়েছিলাম, দেন তার কিছুক্ষণ পরে আমাদের গায়ে পানি ছিটা দিল কেউ যেন। সো আমরা ভাবলাম হঠাৎ পানির ছিটা, আমাদের রুমের মধ্যে কোনো ট্যাপ নাই, কোনো বেসিন নাই যে কোথাও থেকে পানি ছিটে আসবে, জাস্ট বোতলে পানি থাকে, বোতলে মুটকি তো আটকানো। সো আমরা উঠে খুঁজছি, তখন কারেন্ট ছিল না, তো মোবাইলের লাইট দিয়ে আমরা খুঁজছি যে কোথা থেকে পানি আসলো। সো আমার হাত ভিজে গেছে, মুখ ভিজে গেছে, যে এত পানি যে কোত্থেকে আসলো আমরা খুঁজে পেলাম না। ইভেন এটা আমার ফেসবুকে পোস্টে আছে ছবিটা। এরপরে যে কাহিনীটা গত রবিবারে ঘটছে, আমার আর এক বন্ধু ফরাজ চলে যাওয়ার পরে আমরা একটা রুমে চারজন থাকি, সেই রুমে যে কাহিনীটা ঘটলো, যে জাস্ট এই রবিবার রাতের কাহিনী এটা। আমার বন্ধু, ওর নাম জুয়েল চৌধুরী, ও ওর বাড়ি হবিগঞ্জ, ওর রাত 1:30-2টার সময় ও টয়লেটে গেল। আমাদের ওইখানে ইয়ে আছে যে যদি রাতে টয়লেটে যাও দুজন করে যেতে হবে, কারণ ওইখানে একটু ঝামেলা আছে যেহেতু। সো একা একাই গেল, ওদিনে কাউকে ডাকে নাই। দেন ও টয়লেটে যাওয়ার সময়, আমাদের টয়লেটটা হচ্ছে হোস্টেল থেকে একটু বাইরে, সো ওইখানে টয়লেটে গেল, এবং টয়লেটের মধ্যে কোনো আলো ছিল না, তো এর জন্য ও লাইট ও দরজাটা খুলে টয়লেট করতেছিল। সো ওই সময় ও বুঝতে পারলো যে বাইরে লাইট ছিল, লাইটের উপরে কোনো একটা ছায়া আসছে, কেউ দাঁড়িয়েছে, ওই ছায়াটা ওর গায়ের উপর পড়ছে। ও ভাবলো যে ওইখানে বোধ হয় কোনো ইয়া ছিল, গাছের পাতাটা তার ওই ছাওয়াটা। তো কিছু না মনে করে টর্চ শেষ করে যেই বের হলো, তখন দেখলো কি ওইখানে ওই লাইট ল্যাম্পপোস্টের নিচে একটা ছোট 3-4 বছরের বাচ্চা দাঁড়ায় রয়েছে। ও অত রাতে এরকম একটা ছিল ওইখানে দাঁড়িয়ে আছে বাচ্চা, ও তখন চিন্তা করলো পাশে আমাদের কলেজ হোস্টেলের যে অ্যাডমিন তার বাসায় কোনো গেস্টের কোনো বাচ্চা হতে পারে। তো অতটুকু কেয়ার না করে ও জাস্ট আমাদের হোস্টেলের দিকে আসছিল। সো আমাদের হোস্টেলের দিকে ওকে ক্রস করে আসতেছে, ও ওই বাচ্চাটাও পিস পিস আসতেছে। যত আমাদের ঘর যখন রুমের সামনে আসছে, তখন ও চিন্তা করলো এখনো বাচ্চাটা স্টিল আমার পিস পিস আছে। তখন ও জাস্ট ঘুরলো, ঘুরে ওই বাচ্চাটাকে বলবে যে তুমি কে, তুমি আমার পিস পিস আসছো কেন। জাস্ট ও যখন মুভ করলো তখনই দেখলো বাচ্চাটা ভ্যানিশ। সো তখন ও একটা থুতুমো থেকে গেল, আসলে জিনিসটা কি হলো। সো জাস্ট ও ঘরের মধ্যে ঢুকে ও আমার কম্পিউটারের ডেস্কের সামনে বসে চিন্তা করলো আসলে আমি কি দেখলাম, যে একটা বাচ্চা আমার পিস পিস আসলো, আমি যখন কিছু বলবো তার আগে ভ্যানিশ। দেন তার কিছুক্ষণ পরে ও আমাদের ওই দিনকে প্রচন্ড বৃষ্টি হয়েছিল, সো সব জানলাই বন্ধ করা ছিল, জানলার ওইখানে একটা মানুষ দরজায় নক করলে যে সাউন্ডটা আসে সেরকম নকের সাউন্ড আসলো। তো তখন আর অনেক কিউরিয়াসিটিটা অনেক বাড়লো যে আসলে জিনিসটা কি। তো একটা ইয়ার জন্য ও দরজা জানলার কাছে গিয়ে জানলাটা খুলল, বাট যখন জানলার কাছে গেল কেউ দেখতে পেলো না, যে এতক্ষণ নকের আওয়াজ শুনছে কিন্তু কাউকে দেখতে পেলো না। দেন তারপরে ও হঠাৎ ওর ইয়া চোখ গেল ওই দেওয়ালের উপরে। আমাদের কলেজে একটা ইয়া আছে যে মিথ আছে যে ওইখানে বিশেষ বিশেষ সময় ওইখানে একটা বাচ্চা ওইখান দিয়ে ওই ওয়ালের উপর দিয়ে হাঁটে এবং বিভিন্ন জায়গায় দেখা যায়। সো ও যখন ওই বাচ্চাটাকে দেখলো যে বাচ্চাটাকে একটু আগে দেখেছে, তখন ও খুব ইয়া হয়ে যায় এবং জায়গায় স্টিল হয়ে যায়, লড়াচড়া করতে পারে না। কিছুক্ষণ পরে দেখলো বাচ্চাটা একটা হাসি দিছে এবং ওর মাথাটাও অনেক বিশাল হয়ে গেছে। ওটা দেখার পরে ও পড়ে যায় এবং গুঙ্গাতে থাকে। তখন আমরা উঠি, উঠে ওকে জিজ্ঞাসা করতেছি যে আসলে কি হলো তোমার। তারপরে একটু স্বাভাবিক হয়, সকালে হুজুর এসে ইয়া করে এবং ও এখন স্বাভাবিক আছে। ওর আশা কথা ছিল কিন্তু ও আসতে পারেনি।
অনেক ধন্যবাদ আপনাকে, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আবার আপনার কাছে আপনি আমরা চলে যাচ্ছি। ইন দ্য মিন টাইম আপনারা যদি আমাদের এস এম এস করতে চান, আমাদের এস এম এস করতে হলে মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি FORTI FORTI স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমি এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের এখানে এস এম এস করছেন। রুহান আমাদের নেত্রকোনা থেকে এস এম এস করছেন, তিনি এবং তার ফ্রেন্ড একসাথে শুনছেন এবং তারপরেও ভয় লাগছে। আনোয়ার সিলেট থেকে আমাদের এস এম এস করেছেন এবং আমাদেরকে এস এম এস করেছেন। আচ্ছা, তিনি বলছেন যে কিছুদিন পর আমার প্রিয় ভূত এফ এম অনেক আচ্ছা কিছুদিন পর বেশ কিছুদিন পর আমার প্রিয় ভূত এফ এম শুনছি, অসুস্থ ছিলেন তিনি, ওয়েলকাম ব্যাক। লিখুন, আমাদের এস এম এস করেছেন চিটাগং থেকে এবং আজকে তিনি লেট করে ফেলেছেন। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি সোহেব এস এম এস করেছেন, সোহেব খান মহাখালী থেকে, এবং শুনছেন, ভালো লাগছে। মু আমাদের বাসাবো থেকে এস এম এস করেছেন এবং আমাদেরকে এস এম এস করেছেন। দেখতে পাচ্ছি এখানে রাইসা ময়মন সিং থেকে, এছাড়াও প্রান্ত আমাদের এখানে এস এম এস করেছেন, প্রান্ত কর্মকার, এবং আমাদেরকে এস এম এস করেছেন। দেখতে পাচ্ছি মোস্তাক বেইলি রোড থেকে, তিনি এবং তার ছোট্ট বেবি মাহিষা এবং তার ওয়াইফ প্রজাপতি, তারা সবাই একসাথে ভূত এফএম শুনছেন টামি। এবং আজকে আজকে তিনি প্রথম এস এম এস পাঠিয়েছেন সন্দীপ আমাদের সঙ্গে রয়েছেন, জাহিদুজ্জামান মিম আমাদের সঙ্গে রয়েছেন রাজশাহী থেকে, এছাড়াও প্রশান্ত আমাদের এখানে রয়েছেন, এছাড়াও আমাদের এখানে রয়েছেন সাগর রিজভি আমাদের রাজশাহী থেকে আমাদের সাথে রয়েছেন, তানজাম আমাদের সাথে রয়েছেন, আমাদের এখানে রয়েছেন এস এইচ আব্রার হবিগঞ্জ থেকে, এছাড়াও আমাদের এখানে রয়েছেন সাইদুর রহমান মুন্সীগঞ্জ থেকে, আমাদের এখানে রয়েছেন শাওন আমাদের এখানে নরসিংদী থেকে তিনি রয়েছেন, হিমেল আমাদের এখানে রয়েছেন পুরান ঢাকা থেকে, এছাড়াও আমাদের এখানে রয়েছেন সাজিদ আতাউর রহমান রয়েছেন, আমাদের আতাউর খান আমাদের এখানে রয়েছেন, নাজ আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন শুভ ওয়াসা রাজশাহী থেকে, এছাড়া আমাদের সাথে রয়েছেন প্রভাতি রংপুর থেকে। আমরা ফেসবুকেও দেখতে পাচ্ছি অনেকে আমাদের সঙ্গে জয়েন করছে এবং অনেকে এই মুহূর্তে কমেন্ট করছেন এবং এখনো করে যাচ্ছেন, এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেরই সেই মোবাইলটা নিয়ে অনেক আগ্রহের কথা শুনতে পাচ্ছি। এবং আমাদের এখানে দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমাদের এখানে একজন রিজভি আহমেদ বলছেন ভয়ের করা যায় না, মাঝখানে চিৎকার দিলে খুব ভয় হতো। আচ্ছা, ওকেই। আমাদের এখানে এমডি লিটন হাজারি লিখেছেন যে তার কাছে খুব ভালো লাগছে। নিহাদ আমাদের আমাদের এখানে লিখেছেন যে ফার্স্ট টাইম কমেন্ট করলাম। আচ্ছা, আমাদের এখানে লিখেছেন রাব্বি লিখেছেন যে রাসেল ভাই মাথার খুলি নিয়ে ঘটনাটা জোশ ছিল। আমাদের এইখানে ফুর্তি যে পেজ রয়েছে সেখানে দেখতে পাচ্ছি আপনারা অনেক এস এম এস করেছেন না, অনেক কমেন্ট লিখেছেন, এবং আমাদের এখানে লিখেছেন ইমেলটা জটিল লাগলো একটু, এটা লিখেছেন রাজকুমার, এছাড়াও আমাদের এখানে রয়েছেন সাগর খান এবং তিনি বলছেন আমার কমেন্ট পড়েন না কেন, আরিফ কিবিয়া ময়মন সিং থেকে আমাদের সাথে রয়েছেন, চার বন্ধু মিলে তারা শুনছেন। এছাড়াও আমাদের এখানে মোহাম্মদ নাসিম লিখেছেন যে ভূত এফ এম রক্স, এছাড়াও আমাদের এখানে লিখেছেন দেখতে পাচ্ছি ফাবি হায়দার মোবাইলটা চাই, এবং আমাদের এখানে লিখেছেন স্যাড বয় জয় খুব ভয় করছে। আমাদের এখানে বাপ্পি বিশ্বাস আছেন, তিনি বলেছেন যে আমি ইন্ডিয়া থেকে অপেক্ষায় আছি, আজ আমার কমেন্ট আপনাকে পড়তেই হবে, পড়ে ফেললাম। এবং আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আরো অনেকেই দেখতে পাচ্ছি লিখছেন এবং কমেন্ট করছেন। আমরা সবাই যে যেখানেই থাকি না কেন, পৃথিবীর যেই প্রান্তেই থাকি না কেন, যেই দেশেরই অধিবাসী হই না কেন, আমরা সবাই ভূত ফেমের সাথে সম্পৃক্ত এবং আমরা ভূত ফেমের একজন, এটাই সবচাইতে বড় কথা। যাই হোক, আমাদের যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন 4F48 স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস bhootfm@radio40.fm which is bhootfm@radio40.fm। আমাদের ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio40 এবং www.facebook.com/bhootfm.russell। আমরা চলে যাব আমাদের অতিথি, প্রথম অতিথির কাছে। আরো একবার বলেছিলাম সময় পেলে তাকে ফিরিয়ে নিয়ে আসবো। আপনার নামটা আরেকবার সবাইকে বলবেন আজমল ভাই, আমি বলে দিলাম যদিও। ওকে, ওকে, আমরা চলে যাই আপনার পরবর্তী ঘটনায়।
পরবর্তী ঘটনা যেটা ওই আমার আম্মাকে, যেটা আম্মার সময়টা একটা জিনিসটা এই মুহূর্তে যাই হোক, তো সেটা হলো কি যে আম্মাকে আমি দুইটা দেখেছিলাম, সেটা তখন অনেক ছোট ছিলাম। এটা হচ্ছে সিরাজগঞ্জের আপনার রায়পুরের ঘটনা।
জি জি।
তো ভাই তখন এখন সবসে ছিলেন মিল এরিয়া আর কি। তো আমি তখন বেশ অনেক ছোট, তো আমি ওই আপনার ওই হাতে লাঠি নিয়ে আর নিচে সব কি সব গাছ টাছ আছে মানে সবজি যেতে আছে ওই লাঠি মারতেছে আর কি। যেহেতু বিকেল হয়ে যাচ্ছে, সন্ধ্যে হয়ে আসতেছে, ওই শিয়াল টিয়াল আসবে, তখন আম্মা উপর দিয়ে আমাকে মানে বারান্দার পেছনে আবার ঘুরানো সিঁড়ি আসে, তা আম্মা রান্নাঘর দিয়ে বার হয়ে আমাকে ডাকতেছে। বাইরে দৃষ্টিতে আমি দেখতেছি যে আম্মা চারতলা তিনতলা দেখতেছি যে আরেকজন মায়ের মতোই, সেও আমাকে ডাকতেছে। তখন আমি বললাম যে মা কোনটা আমার মা, এ কিরম কথা বাবা, এটা কিরম কথা, আমি তুমি আমার মা না ওই যে ওই আরেকজন তো তোমার মতো দেখতে। তখন দেখি যে সে আমার সামনে মানে চোখগুলো বড় করে, তো নিচে দিয়ে যদি যায় তো বারান্দায় আসে ওয়াল করা দেখতে হবে, একটু উপরে উঠে গেছে, উঠে গিয়ে একটু উড়ে চলে যাচ্ছে শূন্যে। তখন আমি খুব ভয় পেয়ে যাই, মাকে বলছি মাও কিন্তু ভয় পাইছে, তো বাবা তুমি আসো। আমি বললাম না মা আমার ভয় লাগে, কারণ যে যখন উঠতে যাবো তখন দরজা থাকবে, দরজা বন্ধ থাকলেও জানলাগুলো যে রান্না করে খোলা থাকবে, তো আমাকে সাথে তো নজর পড়বেই, আমি ভয় পাচ্ছি। তো এই ঘটনাটা আমার খুবই ইয়ে হয়েছে।
এবং আপনি আপনার নিজের মাকে এরকম দুটো দেখেছেন?
দুটো দেখেছি। আবার আবার
আপনাকে তারপরে বিভিন্ন সময় এভাবে বিভিন্ন ভাবে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে।
আবার ওই এতেই তখন আরেকটা ঘটনা হয়েছে যে ওই আপনার ওই শিউলি ফুল তুলবো আর কি।
জি জি।
তো মেয়ের সামনে ছোট মেয়ে, হ্যাঁ খুব বন্ধুর মতো ছোট ছোট আর কি, ও ছোট আমি ছোট, তো পেছন থেকে ওই সিঁড়ি দিয়ে নেমে গেছে, নেমে সামনে বিল্ডিং এর সামনে গেছে। বিল্ডিং এর সামনে যাওয়ার পরে তখন শিউলি ফুল নিয়ে একটু নাড়া দিচ্ছে, জ্ঞান নাই যে রাত তখন কটা, একটা না দেড়টা। তখন শিউলি ফুল ফোলার পরে দেখি যে আল্লাহ আম্মা ডাকতেছে, মাকে খুব ভয় পেতাম, মার ধর করতো না কিন্তু চোখ দিক দেখাতো। তো যাই হোক, উনি উজ্জ্বল সম্পন্ন ছিলেন কিন্তু নাক নকশা অনেক বেশি ভালো ছিল। তো তখন বললো কি রে মা ওইখানে কেন, আমার মা তো চারতলা থাকার কথা। তখন দেখি ইয়ে করছে, তখন একটু আমরা ভয় পেয়ে গেছি, কান্না শুরু করছে। তখন একটা সিকিউরিটি গার্ড আর কি, ঠান্ডা ঠান্ডা ভাব ওই কানে এটে দিয়ে ঘুমাচ্ছিল, আওয়াজ পেয়ে এখন মনে করতেছে ওটাই ভূত। তখন না আঙ্কেল আমি ভূত নাই, যে আমি মানুষ, এই দেখো ঘড়ি টিক টিক করে, তারপর লাইটার জ্বালাইছে, তারপর আমাদেরকে সিঁড়িতে যে পেছন দিক দিয়ে এসে একেবারে ওই পর্যন্ত, মানে ওনাকে আর ছাড়তেছি না, পরে ওই করছে। তো তখন এসে দেখি, তখন ঘড়ি দেখতে পারি, তখন দেখি যে দেড়টা না একটা বাজে এরকম হবে আর এটাই।
আচ্ছা, আপনি প্রথম কখন মানে একদম ভয় পেয়েছিলেন, তখন আপনার বয়স কিরকম?
যখন প্রথম ভয় পাই তখন বয়স অনেক কম, তখন ওটাও আমার মনে আছে, ওটা চার বছর হবে আর কি। আম্মা বাড়িতে নাই, তো আমি ওই ঘুমে পড়ছি, মাগরিবে ঘষে ঘুমে পড়ছি, 3:30 বা এরকম হবে। তখন দেখি মা আমাকে ডাকতেছে, তখন ওই হাঁটতে তো পারি কিন্তু হামাগুড়ি দিয়ে যাচ্ছে। তো ওই ঘর থেকে আবার একটু লাইট বের করে, তারপর অন্ধকার একটু আসে, ওদিকে ঘর বন্ধ, তা আমাকে চাচ্ছে যে আমি যেন ওদিকে যাই। তখন বলছে তুমি আমাকে নাও না কেন, তখন চিৎকার দিচ্ছি। তখন আমার বোন, আমরা 3x3 বোন, তখন আমার বোনরা, আমি সবার ছোট, তখন আমার বোনরা চলে কি কি কি, তখন ওই যে মা ডাকে তখন যেন সে উড়ে চলে গেছে। এটা আমার আমার যতটুকু মনে পড়ে এটা আমার জীবনের প্রথম।
আপনাদের পরিবারে কি মানে সবাই এরকম কম বেশি ভয় পেয়েছেন বা এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, নাকি শুধুমাত্র আপনার সাথে এই ঘটনাগুলো ক্রমাগত ঘটে?
কম বেশি দেখছে, তবে সবচেয়ে বেশি দেখছে আমার বড় বোন, তারপর আমি আর কি। সে এখন একটু বলে যে না এগুলো একটা খেয়াল এটা সেটা, কিন্তু স্টিল না সে দেখে। এই কদিন আগেও সে দেখছে, ওই ঈদের সময় সে আবার খুব রান্না রান্না করে সারা রাত জেগে, তো যখনই খুব রান্না টান্না করে খুব ইয়ে করে, তখন সে পেছনে বিল্ডিং এ, হ্যাঁ, সে দেখছে যে একটা মহিলা, সুন্দর একটা মহিলা, অথচ ওই বাড়িতে কেউ নাই, তখন সে ভয় পেয়ে যায়, তখন তার হাত পা হয়ে যায়। তো সে বুঝতে পারে যে এটা ওই ধরনের আর কি,
মানে যে বাড়িতে কেউ ছিলই না সেই বাড়ি,
ওই বাড়িতে সে দেখছে। মহিলাটা কিন্তু খুব সুন্দর।
আচ্ছা,
খুব সুন্দর।
আচ্ছা,
আর একবার আমি দেখছি আমাকে ঘুম দিয়ে তুলেছিল আজ থেকে প্রায় 7-8 বছর আগে, আমাকে ডেকেছিল সে, দেখতে আমাকে ওই দিক দিয়ে কে যেন কনসিপ করতেছে ডাক, তখন আমি রান্না করে যাই। তো ওই জর্দা খুব মানে খুবই সুন্দর করে জর্দা টর্দা প্লট রান্না করছে, এটার ঘ্রাণটা হচ্ছিল। জর্দা তো একটু মানুষ তো একটু গোলাপ জল টল দেয়, তো এগুলোতে এটা হয়েছে আর কি।
আচ্ছা, আপনার কাছে এতদিন পরে যে এত অভিজ্ঞতা বা এই যে এত দেখেছেন আপনি, আপনার শেষ মুহূর্তে কি মনে হয় যে আসলে পৃথিবীতে ভয় বলে কিছু আছে কিনা, মানে ভয় পাওয়া উচিত কিনা নাকি ভয় না পেলেও চলে? আসলে
ভয় পাওয়া আমি তো মনে করি উচিত, এই কারণে কারণ আমার একটা বিশ্বাস আছে যে যারা একদম ভয় পায় না কিন্তু যদি হঠাৎ ভয় পেয়ে যায় তখন কিন্তু মৃত্যুবন্ধ হতে পারে।
আচ্ছা,
মৃত্যু পর্যন্ত হতে পারে, ভয়টা থাকা ভালো,
ভয় থাকা ভালো। এবং আমাদের আমাদের হ্যাঁ আমাদের শরীরেরও যে একটা মানে প্রক্রিয়া রয়েছে, শারীরিক যে প্রক্রিয়া রয়েছে তার মধ্যেও কিন্তু এই ব্যাপারটা আছে যে শরীর আগে থেকে প্রস্তুত হয়ে যায়, এটাকে মনে হয় ফাইট ফ্লাইট বা এরকম টাইপের কিছু একটা বলে, আমি ঠিক জানি না ডাক্তারি ভাষা, বাট এরকম টাইপের কিছু একটা বলতে বলে বোধ হয়, বা আমি শিওর না। যাই হোক, তো যে আমরা তখন ধরে আপনার ঘটনা শুনলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার 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 ছেলেও আছে সঙ্গে, তার ঘটনা আমরা একটু ছোট্ট করে শুনব, বাট তার আগে আমাদের একটা বিরতি নিতে হবে, এবং বিরতিতে যাওয়ার আগে আমরা জানি যে আমরা যদি SMS করতে চান তাহলে আপনারা চলে যান আমাদের আপনার মেসেজ অপশন, এবং সেখানে গিয়ে টাইপ করুন ফুর্তি FORT ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারকে। ছোট্ট বিরতি, আমাদের লাস্ট বিরতি, বিরতির পরে আবারও ফিরে আসবো। স্টে টিউন রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 1:30 শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে এই মুহূর্তে ভূত FM, এবং আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আমরা চলে যাব আমাদের আরো একজন অতিথির কাছে। তোমার নামটা একটু বলো আরেকবার আরেকবার। আমি
মাহমুদুল হাসান।
মাহমুদুল হাসান, বাবা যে ঘটনাগুলো বললেন সেই ঘটনাগুলো তোমার মনে হয় কি, মানে বিশ্বাস হয় নাকি? বিশ্বাস করতে
আগে হতো না, কিন্তু পরে আব্বা একদিন বলে কি যে তোমার সাথে যখন ঘটবে তারপর থেকে বুঝবে যে এগুলো আছে, তারপর থেকে দেখা পর থেকে এখন বিশ্বাস করি।
ও, তাহলে তুমিও দেখেছো। কি ঘটেছিল তোমার সাথে একটু শুনি। তুমি কি আগে বলো যে তুমি কি করো?
আমি তো স্টুডেন্ট, ক্লাস 7 পড়ি।
ক্লাস 7 এ পড়ো, শুনি তোমার কি কি দেখেছো তুমি
সেদিন। আমি আর আব্বু টিভি দেখছিলাম আমাদের মাস্টার বেডে।
জি,
এখন হঠাৎ করে কারেন্ট চলে যায়, তখন আব্বু বলে, তখন আমাদের চার্জার অন করার জন্য আমি আম্মুকে ডাক দিই, তো আম্মু কোনো উত্তর দেয় না। দুই তিনবার ডাক দিই, তখন আব্বু বললো কি যে তুমি তোমার আম্মুকে ডাকছো, তোমার আম্মু তো নাই। তখন মানে তোমার আম্মু তো নিচে দোকানে গেছে, আমার বিশ্বাস হয় না। পরে আমি খাট থেকে নেমে মাস্টার মানে আমাদের রুমটা ক্রস করে আমাদের ডাইনিং রুম পরে সেখানে যাই, অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না, তাও ডাক দিই আম্মু, আম্মু কোনো উত্তর দেয় না। পরে এই মুহূর্তে আবার আব্বুরও বিশ্বাস হয় যে আম্মু মনে হয় ঘরে আছে। তো এখন আব্বু আসে আমার কাছে, আসে এসে ডাক দেয় আম্মুর নাম ধরে, কিন্তু তাও বলে না। তো আমি আরেকবার ডাক দিলাম, পরে আম্মু বললো হুম, পরে আব্বু শুনছে, শুনে বললো আম্মুকে ডাক দিল। তখন আম্মু বললো জি, আওয়াজটা ছিল যেখানে আমরা টিভি দেখছিলাম ওখানে এই বারান্দা ছিল। তো এখন আমরা আমি প্রথমে যাই, তারপর আব্বু আমার পিছে পিছে আসে ওখানে, আবার বারান্দাটা আবার ওখানে জানলাও ছিল তো বারান্দাটাও দেখা যায়। তো এখন তখন পর্দা জানলা সব খোলা ছিল গরমকাল, তখন আম্মুকে দেখতে পাচ্ছি যে আম্মু হাত পাখা করে আবার বারান্দা একটা দোলনাও ছিল ওখানে বসতেছে, কারণ আম্মু ওখানে সচরাচরই বসে কারেন্ট যাওয়ার পর। তো আমি এখন আম্মুর কাছে দূরতে ছুটে যাই যে আম্মু কেন উত্তর দিল না, কখনো তো এরকম করে না। তো দূরতে ছুটে যেই যাব মানে বারান্দায় ঢুকছি, ঢুকে বামে তাকাবো আম্মু মানে একটা কালো ছায়া ভ্যানিশ হয়ে গেল। আব্বু আব্বুর সামনে ওই জিনিসটা ওই মুহূর্তেই ঘটছে। তারপর তো আমার মানে শরীর একেবারে হাত পা ঠান্ডা হয়ে গেল, আর কি বলবো, এটাই ছিল ঘটনা।
আচ্ছা, তার মানে তুমিও দেখেছো, এবং আপনার আপনি কিছু বলতে চান এই এই ব্যাপারে? আসলে কিছু বলতে চান মনে হয় আপনি, মনে হচ্ছিল শুনি।
এটা তার ফার্স্ট এক্সপেরিয়েন্স, এটা আমার আমার কাছেও একটু অবাক লাগলো যে আমি একসাথেই দেখেছি আর কি। আমিও আমিও বুঝতে পেরেছি যে ও তো প্রথমে আমি মনে করেছিলাম যে ও নিচে চলে গেছে ওর মা, কিন্তু পরবর্তীতে যখন আমার কথা জবাব দিল এবং আমিও দেখলাম যে সে ওখানে যে বসলো ইজি চেয়ার আর কি, কিন্তু যখন বারান্দা ও বাড়েছে তারপরে আমি বাইরে, তখন তার আগে এটা মানে অবাক লাগে একসাথে দুটো দেখলাম, দুজনই দেখলাম।
ওকে, যাই হোক, আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে অনেকেই এসএমএস করেছেন, আনওয়ান্টেড ড্রিম লিখেছেন, যে তিনি বলছেন যে ফুর্তির কাছে আমাদের এক্সপেকটেশন বেড়ে গেছে, আরো ভয়ের ঘটনা চান তিনি। এটা অবশ্য আমরা বানিয়ে, যদি এরকম বলতাম যে আমাদের মেধা দিয়ে করা সম্ভব, তাহলে আমরা সেই মেধা দিয়ে করে পারফর্ম করে দেখাতাম যে কত ভয় আপনাকে পাওয়ানো যেতে পারে। বাট যেহেতু আমাদের নির্ভর করতে হয় আপনাদের উপরে এবং কোনো ঘটনা ঘটার উপরে, সুতরাং এটা আসলে কিছু করার নেই, ব্যাপারটা এরকমই আসলে। মানে আমার প্রয়োজন, মানে এটা হচ্ছে একটা পানির মতো আর কি, পানির সাথে চিনি মিশালে শরবত হয়ে যায়, সেটা আর পানি থাকে না। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে কত ভালো আপনাদের কাছ থেকে ঘটনা পাওয়া যায়, সেই জন্য অপেক্ষায় থাকি, প্রতি সপ্তাহেই আমরা অপেক্ষা করি। এবং যখন কেউ ভালো ঘটনা পাঠান বা প্রতি সপ্তাহে যখন কোনো ভালো ঘটনা আমরা পাই, আমাদের মনটাও ভরে যায়। এবং আমরা প্রতি মুহূর্তে বিশ্বাস করবেন এটা, যে চেষ্টা করছি আপনাদেরকে আনন্দ দেবার জন্য, এবং চেষ্টাটা ইনশাল্লাহ সবসময় অব্যাহত থাকবে। অপেক্ষার প্রহর আমাদের এখানে এসএমএস করেছেন এবং তিনি লিখেছেন যে অসম হচ্ছে। এমডি জয় হাসান লিখেছেন, আমি ভয় পাই না, আমি কেন ভাবনার মতো করে ভাবতে পারি না, আমি যদি ভয় না পেতাম তাহলে আমার অনেক ভালো হতো। যাই হোক, আমাদের এখানে দেখতে পাচ্ছি যে মেহেদি হাসান সৈয়ব আমাদের এখানে এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে নাজমুল ভাইয়ের ঘটনা তার কাছে অনেক ভালো লেগেছে। আমাদের এখানে শুভ রাপ্তান লিখেছেন এবং আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আকাশী আকাশী লিখেছেন, আমাদের এখানে লিখেছেন দেখতে পাচ্ছি এমডি জয় হাসান, আফরিন আফরিন সুজন সহ আরো অনেকে। আমাদের ফুর্তি যে ফেসবুক পেজটা রয়েছে সেখানেও লিখেছেন যে আমাদের এখানে লিখেছেন যে ইমন লিখেছেন যে ভাইয়া কমেন্ট পড়েন না কেন, আমি কমেন্ট কিন্তু পড়ছি অলরেডি, এখনো পর্যন্ত পড়ে যাচ্ছি। শান্ত আমাদের এখানে লিখেছেন যে গাজীপুর থেকে তিনি শুনছেন, তার কাছে ঘটনা ভালো লেগেছে। আমাদের এখানে মুস্তাক লিখেছেন এবং আমাদের এখানে লিখেছেন দেখতে পাচ্ছি, আচ্ছা মুস্তাক বলেছেন ওই ফোন থেকে সেলফি নেওয়া যাবে না, ফোনের মডেলটা দেখে আমি অবশ্য জানি না যে এটাতে সেলফি নেওয়া যায় কিনা, আমি তবে হচ্ছে ব্যাপারটা হচ্ছে ছবি সব ঘটনা হচ্ছে ছবি উঠতে হবে এই ফোনে, কারণ আপনি ফ্রন্ট ক্যামেরা দিয়ে নেন, ব্যাক ক্যামেরা দিয়ে নেন, সেলফি নেন বা গ্রুপ ফটো নেন, কোনো ব্যাপার না। এমডি কামরুল হাসান আমাদের এখানে লিখেছেন যে তিনি ভূত এফএম শুনছেন। এছাড়াও আমাদের এখানে তাসনিম মিম লিখেছেন যে আই লাভ ভূত এফএম। এছাড়াও আমাদের পাপ্পু এখানে লিখেছেন যে মোবাইলটা আমার চাই। আমাদের সিঙ্গার আকাশ লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আরো অনেকে কমেন্ট করে গেছেন, রাজীব আমাদের এখানে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি, অজয় আমাদের এখানে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি, স্বপ্ন সারথী, এছাড়াও মাসুম পারভেজ আমাদের এখানে কমেন্ট, নাইমুর নাফি আমাদের এখানে, আলামিন তপু, তানজিম আহমেদ সহ আরো অনেকে আমাদের এখানে কমেন্ট করেছেন। এবং আমাদের এই পেজটা তো খোলাই আছে আপনাদের জন্য সারা সপ্তাহ জুড়ে, সুতরাং আপনারা যদি কমেন্ট করতে চান বা জানাতে চান যে কোনো আপনাদের মতামত, তাহলে এই পেজগুলোতে জানাতে পারেন। আরো একবার পেজগুলোর অ্যাড্রেস বলে দিচ্ছি, www.facebook.com/fedibadfurti এবং www.facebook.com/bhutfm.rasel। শামুন আমাদের এসএমএস করেছেন, জানাচ্ছেন যে ভালো লেগেছে। মিরাজ আমাদের এসএমএস করেছেন তার বার্থডে, জন্মদিনের শুভেচ্ছা রইল। ওয়াহিদ তৌসিফ পিয়াল আমাদের চিটাগং থেকে এসএমএস করেছেন, লিখেছেন গ্রেট। রামপুরা থেকে আমাদের এখানে লিখেছেন ভয় পাচ্ছি। তঞ্জাম আমাদের সিলেট থেকে এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে এইচএসসি এক্সাম যারা দিয়েছেন তাদের রেজাল্ট ভালো হোক, আমিও প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের রেজাল্ট যেন অনেক ভালো হোক এবং যারা কষ্ট করেছেন তারা যেন সেই কষ্টের ফলটা পান এবং যা আশা করছেন এক্সপেকটেশন আপনাদের যা তার চাইতে যেন ভালো হয়। এস এইচ আবরার আমাদের এখানে আবার এখানে লিখেছেন, আমাদের এখানে লিখেছেন দেখতে পাচ্ছি সাজু চিটাগং থেকে। এছাড়া আমাদের এখানে দেখতে পাচ্ছি যে লিখেছেন উর্মি ময়মনসিং থেকে, জুই নারায়ণগঞ্জ থেকে আমাদের এখানে এসএমএস করেছেন, শাওন রামপুরাতে বনশ্রী থেকে আমাদের এখানে এসএমএস করেছেন, আন্দালিব আমাদের এখানে লিখেছেন যে আজকে খুব ভয় লাগছে, সুমন জ্যাকসন হাসনাবাদ থেকে আমাদের এখানে এসএমএস করেছেন, শিশির রাজশাহী থেকে এসএমএস করেছেন, ফুর্তি নাম লেখেননি, শাওন আমাদের এখানে এসএমএস করেছেন বাংলা কলেজ থেকে। এছাড়াও আরো অনেকেই এসএমএস করেছেন। যাই হোক, যাওয়ার আগে শুধুমাত্র একটা জিনিস আমাদের শেষ করতে হবে, ফিরে আসবো আবার আগামী সপ্তাহে। তার আগে আমাদের ইমেল অ্যাড্রেস আরেকবার মনে করে দিতে চাই যেখানে আপনারা ঘটনা পাঠাবেন। আরো একবার বলি, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে এবং ঘটনা শুরুতে উল্লেখ করুন অবশ্যই যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাবো। এবং যারা দেশের বাইরে রয়েছেন তারা তো অডিও ক্লিপ পাঠিয়ে ঘটনা পাঠাতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনে থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।